exclusively on FusionBD.com.
Royal Tiger Tree presents JBSB Uncensored. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স জেবিএসবি আনসেন্সর্ড এবং মাসের শেষ সপ্তাহ, সুতরাং জেবিএসবি আনসেন্সর্ড শুরু হবে, সেটাই স্বাভাবিক। আমাদের আজকের এই অনুষ্ঠানে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের ভয়াবহতম অপ্রিয় সত্য কথা স্বীকার করতে যাচ্ছে রুবেল। আমি প্রথমেই রুবেলকে ওয়েলকাম করতে চাই। আর তার আগে প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি, যারা জেবিএসবি আনসেন্সর্ড এখানে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান, তারা আমাদেরকে ফোন করবেন এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমি আর্চি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। এবং প্রিয় শ্রোতা, আমরা ভূমিকা এবং কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে প্রবেশ করছি। ব্যাকগ্রাউন্ডে থাকবো আমরা প্রথমেই।
আমার ছোটবেলা, আমার যখন বয়স 7 বছর, তো তখন আমি মনে আছে আমি ফোরে পড়ি, তখন আমার ফ্যামিলি, আমার আব্বু একটা বিয়ে করছে, আমার আম্মুর তো বিয়ে করছে, তো আমার আব্বু একটা বিয়ে করছে, তো আমরা জানতাম না। তো আমি যখন আমার 7 বছর 8 বছর হয়েছে, তখন আমার আম্মু জানতে পারছে যে আমার আব্বু একটা বিয়ে করছে। তখন হ্যাঁ বলতে,
মাই প্রথম স্ত্রী বাবার, ওকে,
প্রথম স্ত্রী হ্যাঁ আরেকজন,
ও মানে এটা আমার মা জানতো,
মা জানতো না।
আচ্ছা,
মা জানতো না, তাহলে বলছে যে তুমি বিয়ে করছো, তাহলে তাদের বাচ্চা কাছে আছে? পরে হ্যাঁ বাচ্চা কাছে আছে, একটা ছেলে, তাহলে নিয়ে আসো আমরা দুই একসাথে থাকবো। তো লই এসে ওই জায়গাতে আসার পরে 3-4 মাস পরে মানে জ্ঞানজম শুরু। ঠিক আছে, তার আগে মনে করেন আমার মামা, দুই মামা টাকা পয়সা আছে, দুই মামা আমার আব্বুরে আমার টাকা পয়সা অনেক টাকা দিয়েছে, প্রায় 60-70 হাজার টাকা দিতে টলার আছে না, স্টিল বিডি টলার কেনার জন্য, যে ব্যবসা ক্ষেত্রে ঠিক আছে, গুইন্ডা ভালো থাকবো, ঠিক আছে, এই জন্য টাকা পয়সা দিয়েছে। তো তারপরে নিয়ে এসে এই মহিলারে নেওয়ার পরে মানে 3-4 মাস পরে মানে গ্যাঞ্জাম শুরু বাসায়, তখন অনেক একটা দিয়ে দুইটা দিয়ে বাঁচতে আছে, এইভাবে মানে ঝগড়া লাগতেই আছে। তখন মামার কাছে বলে মা এইভাবে সমস্যা হয়েছে, তো এখন কি করা যায়? পরে মামাই বলে যে এইভাবে যখন হয়েছে আমরা তো শুনছি, তাহলে তুই একটা কাজ কর, তুই চলে আসলে লিয়া। তখন আমার একটা ছোট বোন আবার মায়ের গর্ভে আসছে,
বড় করে না। তখন বয়স কত?
আমার 7-8 বছর,
7-8 বছর। ওকে, পড়াশোনা করছিল না এই মুহূর্তে?
পরে পরে মনে হয়েছে।
আপনার বাবা কি করতো?
বাবা ওই যে ব্যবসা করতো।
কিসের ব্যবসা?
চালের ব্যবসা।
চালের ব্যবসা ছিল,
মানে টাকা পয়সা মোটামুটি ভালো আছে।
বাবা বলছিল যে চলে আসতে।
হ্যাঁ চলে আসতে,
বাবার সংসার ছেড়ে।
হ্যাঁ, তারপরে মা বললো কি না, এখন আমার একটা ছেলে বড় হয়েছে, মোটামুটি বড় হয়েছে, তারপর একটা মেয়ে করবে, ঠিক আছে, তখন আসুন কিছুর জন্য। হ্যাঁ, পরে আমার কথা শুনবি না, আমার কথা শুনবি না, তাহলে তোরা বোঝ, ঠিক আছে, এইভাবে কর।
মামার বাড়ি কোথায়? বরিশাল।
হ্যাঁ বরিশালই।
তখন আপনারা থাকতেন কোথায়?
তো আমরা বরিশালই থাকি,
বরিশালই থাকি,
পাশাপাশি গ্রাম, তো নদীর হাই চড়া রইফার, বুঝছেন। তারপরে মা বললো কি না, আমি বলতে আসছি যে না আমি যাবো না, তো থাকলে এই জায়গায় থাকবো। তারপরে এক পর্যায়ে মনে করেন আমার মার উপর অনেক টর্চার করা হয়, আমার বাবা অনেক টর্চার করে, মানে ওই মহিলার তিয়া, ঠিক আছে, অনেক টর্চার করে।
মহিলা কি আপনাদের সঙ্গে একই সঙ্গে থাকতো?
একই সঙ্গে থাকতো,
এক সময় নিয়ে আসলো।
নিয়ে আসলো।
তো ওই ছোটবেলার কিছু মনে আছে আপনি, আপনি নিজের চোখে যেটা দেখেছেন?
হ্যাঁ বলতে আসতো
জি।
তারপরে করলো কি, আমার মায়ের একদিন মারলো অনেক, মারার পরে আমি আমার মায়ের দিয়ে আমার ইয়ে আছে না, শাড়ির আসল, আমি নিচে দিয়ে পলাই দিয়েছি। হ্যাঁ, পরে আমার বাপে ধরিয়া, ঠিক আছে, আমারও ইচ্ছে মতো মায়ের, ঠিক আছে, অনেক মারছে। মারার পরে আমার এক শাস্ত মামা আছে আমাকে ওই জায়গায় হাট বার দিন, হাট মেলে শনিবার দিন বাহির স্যার হাট, তারপর মামাই গেছে, যাওয়ার পরে আমার দেখে পিঠে অনেক দাগ করে রয়েছে, ঠিক আছে, তারপরে একান্না শুরু করছে জাকির নামে। তারপর বললো কি, তুই আমার সাথে বাড়িতে যাবি? আমি কই না, মায় গেলে যাবো। পরে আমি যাইনি, পরে আমার টাকা দিয়ে গেছিল, চকলেট কিনে দিয়ে গেছে, এটি সব মনে আছে আমার। পরে মায়ের তাল্লা কান্নাকাটি করলো যে এইভাবে দেখান কি করবো। পরে 2-3 মাস পরে মানে কন্টিনিউ তো মারামারি দুই একদিন পর পর হইতেই আছে, ঠিক আছে? তো আমার মায় মানে ওইটা সহ্য করে রাখতে আছে, আমার মামার কাছে বল না। তারপর এক পর্যায়ে আমার মায় আমার নিয়া বাড়িতে চলে আসে, ঠিক আছে? ওই বাড়িতে আর থাকে না, বাড়িতে চলে আসে। আসার পরে আমার বাফে আবার আমাকে ওই বাড়িতে যায় যে যা হয়েছে হয়েছে, ঠিক আছে, এবার চল আর কিছু হইব না, যা হয়েছে তাহলে একটা কাজ কর, তোর বাফের বাড়ি যখন গেছো তাহলে একটা কাজ কর, তো ঘরের পিছনে একটা গাছ আছে রেন্টি গাছ, বুঝছেন, অনেক বড়, ওই সময় বিক্রি করলে প্রায় 30-40 হাজার টাকা বিক্রি করা যেত, অনেক বড়, ঠিক আছে? তারপরে বললো কি আরে গাছটা বিক্রি করবো, পরে আমার টলার আর একটা কেনা লাগবে। পরে মায় আবার একটু বোকা মানুষ, বুঝেন নাই আগের মানুষ, হ্যাঁ আবার মামারা বললো কি ভাই এইভাবে সমস্যা, মানে আমার দুইটা মামায় আমার মায়ের অনেক কিছু করছে, তারপর বিক্রি হয়ে ভালো টাকা দিয়ে দে, ঠিক আছে, তুই শান্তি থাকলে আমরা সব শান্তি,
একটাই বোন ছিল,
একটাই বোন,
আচ্ছা,
ঠিক আছে। তারপরে বিক্রি করে ফলা দিয়েছে, তারপর 30,000 টাকা দিয়েছে। তারপরে আবার একটা তেঁতুল গাছ বিক্রি করছে, ওইটা বিক্রি করছিল মনে হয় 3,000 টাকা, ওইটা বিক্রি করে অনেক টাকা, প্রায় 50,000 টাকা দিয়েছে। আবার একটা স্টিল ট্রলার কিনছে, তারপর আবার দুই মাস তিন মাস ভালো থাকি, তারপর আমারও মারি দিল করে, মারে মারি দিল করে, তারপরে লাস্ট ফিনিশিংয়ে আমার মামাই গেছে যাওয়ার পরে, তারপর ওই বাড়িতে আবার নিয়ে আসে। তারপরে আমার ছোট বোন হয় তখন আমার বয়স প্রায় 8 বছর মতো, ঠিক আছে, গর্ভে আসলে 8 বছর কম হইব, তো ছোট বোন হয় নাম মিথু, ঠিক আছে। তখন আমি এইবারে বসে পড়ালেখা করি, পড়ালেখা করতে আসি করতে আসি,
তখন কি বাবার সঙ্গে আপনারা মামার ফ্যামিলি,
মামার ফ্যামিলিতে,
মামার ফ্যামিলি,
হ্যাঁ, মামাই বলছে ওই বাড়িতে আর যাওয়ার দরকার নেই,
আচ্ছা,
আমার বাফে কোনো খোঁজ খবর নিতে আসে না। তারপরে আমার মাই কয় আমার যে টাকা পয়সা নিছে ভাই তোমরা টাকা পয়সা ডাইনে দাও, পরে কয় টাকা পয়সা ছেলে বড় হইলে আনতে পারবি বলে। তখন আমি মায় বললো এইভাবে, তখন মায় যাইয়া তারপরে আমার টাকা দেবো কবে, যে আমরা খাইতে পারি না পড়তে পারি না, ঠিক আছে, ছেলে লেখাপড়া করতে আছে কিছু করতে পারি না, টাকা দেবো কবে, তো কি সে টাকা আনছে তোর কোন টাকা নেই, এভাবে বলতে আছে, তোর কোন টাকা নেই টাকা দিতে পারবো না। পরে মায়ের কইলে কি আমার মামা তুই ডিফোর্স দিয়ে দে, ঠিক আছে, সংসারে যাওয়ার দরকার নাই, ডিফোর্স দিকার না, ডিফোর্সের দরকার নেই, ডিভোর্স দিব না, এইভাবে কতদিন
ডিভোর্স দিব না,
ডিভোর্স দিব না মা,
আচ্ছা।
তারপরে অনেকদিন পর গেছে, তারপর বাবা আবার খোঁজ খবর নিতে আসে, খোঁজ খবর কিভাবে নিতে আসে, প্রতি সপ্তাহে আমাকে 10 কেজি চাল দিতে আসে বাজার থেকে, আর কিছু দেয় না, 10 কেজি চাল, ঠিক আছে, 10 কেজি চালে তার কিছু হয় না, তখন আমি বড় হইতে আসি, ঠিক আছে, এইভাবে আর এই পর্যায়ে অনেকদিন যাবত গেছে, সংসারে মনে করেন আমি বড় হইতে গেছি, আমার ছোট বন্ধু বড় হইতে আছে, তো সংসারে তো আমরা তিনজন বড় হয়ে গেছি, তা মামা আর কতদিন দেখবো। তারপর আমার মায়ের একটা চাকরি নাই, ওই যে আমার এলাকায় যেন এই রাস্তাঘাট যে নির্মাণ করে না, তখন কয়জন কাজ করো না করলো, ঠিক আছে, ওই হিসেব টিসাব হয়ে রাখতো, ঠিক আছে, তখন আমি লেখাপড়া করতে আসি। তো আমি যখন নাইনে, তখন আমার নানা বাড়িতে আমার এক আমার আপন স্বাস্থ্য খালা আসে, তখন হয় নাইনে, আমি টেনে নিউ টেনে, তখন,
আচ্ছা,
তখন হয় আসে, তারপর হয় বাড়ির সবার সাথে কথা বলে, কিন্তু আমি ওর সাথে কথা বলি না, আমার মামা তো ভাই আছে বাবুল কইরা, খালাতো ভাই আছে হাসান, ওদের সাথে সবার সাথে কথা বলে ফ্রি ভাবে, কিন্তু আমার মার সাথে যে বলে কি আপা তোমার ছেলে না আমার সাথে কথা বলে না, কত কি কথা কইব, এমনি কথা কইতে পারে না, কয় না ও মেয়ে মানুষের সাথে কথা বলে না, তা আমি তো ভাই আগে কোনো মেয়ের সাথে কথা বলতাম না, এইভাবে আমার এই 5টা বছর স্টুডেন্ট লাইফে আমি কোনো মেয়েরও মানে মেয়ের দিকে তাকাইও নাই, আর কার সাথে রিলেশন করার মতো কোনো ইয়ে আসে না, যে পড়ালেখা দিলে নষ্ট হয়ে দেবো, আমার মায়ের কষ্ট লেখাপড়া করাইতে আছে, তাহলে আমার পড়ালেখা নষ্ট হয়ে দিব। তারপরে এক পর্যায়ে আমি একটা ইয়া যাই, উরুষে যাই, পাঁচজনে আমি আমার 4টা বন্ধু বান্ধব আছে, শাহিন হাসান টাসান ইসুফ ওরা ইতে যাই, একটা উরুষে আসার টাইমের টলারে বইসা একটা ছেলে বললো টলারটা হাউসফুল হয়ে গেছে, কিছু লোক সামনে দিয়ে নামুক, আমার এক মামাই বলে শাহিন পরে কয় আপনি নামে যেতে পারেন না ভাই, তো পরে কয় আমরা তো আগে উঠছি তোমরা নামে যাও, পরে কয় তুই নামে যা, এভাবে এক কথা দুই কথা হয়েছে, হওয়ার পরে কয় তা উপরে উঠালো। তারপরে আমরা আসলাম 5 জন 6 জন আর ওরা আসলে 3 জন না 4 জন, উপরেটা আমরা হাইটে যাইতে আসি, তখন বলে যে তোরা কিছু করলি না, হ্যাঁ তোরা তো যাইতে আসি, পরে কই ভাই তোরা জাগা তোরা এইভাবে করিস না, জ্ঞান জ্ঞান ভালো লাগে না, এটি ঠিক আছে, তারপরে বলে তোরা কিছু পারলে তো করবি, তারপরে ভাই মারামারি শুরু হয়ে গেছে ওই ঘটনাস্থলে, একজন আর এই জায়গাটা মোবাইল বাড়ি দিয়েছি ফাইটে গেছে,
আপনি বাড়ি দিলেন,
জি আমি বাড়ি দিয়েছি, প্রথম আমি থাপ্পড় দিছি, তারপর আমার এক মামা আছে শাহিন সম্পর্কে ওই একটা লাঠি লইছি, লাঠি লইয়া তারপর বাড়ি মারছি এই জায়গাটা, এই জায়গাতে বাড়ি মারার পরে কাইটে গেছে অনেক, ঠিক আছে, তারপর সিলে ফল্লা করে মানুষজন অনেক রাত্র পর্যন্ত 3:30 বলছে ছেলেগুলো উঠছে, ওঠার পরে অনেক মারছি, মারার পরে ফাইটে ফুটে গেছে সবকিছু গোপন আছিল, পরের দিন কাজ জানতে পারে যে ওই সব ক্লাফানে মারছে, তখন তারা পুলিশ আনে বাড়িতে, ওই টাইমে পরের দিনটা পুলিশ আনে, পুলিশ আনার পরে ওই যে আমি যে মেয়েটার কথা বলছিলেন অন্য আর ভাই বললো কি মামা পুলিশ এসেছে, আমি কি কো আপনার নাকি কারা মারছেন এই জন্য পুলিশ এসেছে, আমাকে আমরা মারি নেই, তো পরে জানতে পারছেন কি আপনারা মারছেন এই জন্য পুলিশ এসেছে, এই ওর সাথে এই কথা বলা হয়, মানে ওই আমার কাছে মানে ফ্রি হইতে আছে, তো এইভাবে ফ্রি হইতে আছে আমার মা বলতে আছে তুই আমাকে বাসায় এক পর্যায়ে আবিনা, কিসের জন্য যে আবিনা তুই আমার ছেলের সাথে কথা বলবি না, অনেক ঝগড়া হয় বাড়িতে, এইভাবে পরে আমারে আমি রাগ করে বাড়িতে চলে যাই, চলে যাওয়ার পরে আমি কি লেখাপড়া করবো না, ফিলিটিস পরীক্ষা আমি বই সময় লেখাপড়া করবো না বাড়িতে যখন গেছে, তারপরে আমারে বলে কি যে মামা আপনি বাড়িতে এসে পড়েন আপনার সাথে কথা আছে, কি কথা আমি বাড়িতে আর যাবো না, বাড়িতে আসছি ওই রাতে আসিনি পরদিনকার আসছি, আসার পরে বলে কি আমি আপনার পছন্দ করি, বলে আমি কো তুই হয় আমার খালা, ঠিক আছে তুই আমার পছন্দ করবি, এটা সমাজ তো মানে নেব। পরকা সব সমাজ কি মামিরকে বিয়ে করে না, এটা বলে আমার সব ইসলামী এভাবে কিছু কথা বলে। তারপর আমি রাজি হয়ে যাই দুদিন পরে, তারপর কন্টিনিউ এভাবে সম্পর্ক। প্রতিদিন রাত্রেবেলা ওর সাথে দেখা করতাম আমি। তারপর ওর সাথে মাসখানেক পর আমি বললাম কি,
কোন ক্লাসে থাকা অবস্থায় সম্পর্কটা হয় আপনাদের?
নাইনে আমি নিউটনে, নিউটন যখন ব্রিটিশ পরীক্ষা আরম্ভ হয় তখন।
ওকে, নুরুন্নাহারের সঙ্গে?
নুরুন্নাহারের সঙ্গে। তারপর এক মাস পরে আমি আর বললাম কি, একটা কাজ করবো, একটা জিনিস আমি দিবা। পরে বলে যে কি জিনিস? পরে আমি অন্য কিছু একটা জিনিস, প্রতিদিন তো তোমার সাথে দেখা হয় রাত্রেবেলায়, দেখা করি পাশাপাশি তো কর, প্রতিদিন রাত্রেবেলা দেখা করি, তা তোমার সাথে আমি মিলামশা করবো, শারীরিক সম্পর্ক করবো।
এটা আপনি তাকে অফার দিলেন?
হ্যাঁ আমি অফার দিছি। পরে কয় না এটা হইব না, বিয়ের পরে। আমি তুমি যদি তোমার ভালোবাসে দেখো তাহলে হইব। তারপর বলে আচ্ছা ঠিক আছে তুমি আইসো। তারপর ওই রাত্রে হয় ওর সাথে শারীরিক সম্পর্ক প্রথম। তারপরে আমার বলে তুমি আমার বিয়ে করতেই পারো। আমি হ্যাঁ আমি তোমারে বিয়ে করবো। তারপরে প্রতিদিন দুই একদিন পর পরই অর্থ সাহিত্য সম্পর্ক হয়। তারপরে হয় একটা দিন বললো কি আমি স্কুলে গেছি।
এই ধরনের বাচ্চাদের মানে আপনারা তখনও তো কিশোর, মানে আপনারা জায়গা পেতেন কোথায়, আপনারা ম্যানেজ করতেন কিভাবে?
এই যে বাড়িতে আমাকে বাগান আসিল আমার ঘরেই আর ঘরেই। তারপর ওই ঘরেতে নামার পরে অন্ধকার আসছিল, তো এই যে সাইডে একটা আম গাছ আসছিল অনেক জাফরা আম গাছের নিচে।
এই প্রশ্নটা আমি কারণেই করেছি যে আসলে আমরা অনেক সময় এই এই শিশু বয়সটাকে, কিশোর বয়সটাকে অনেক সময় অবহেলা করি, এবং অবহেলা করি ইন এ সেন্স যে ঠিক আছে ওরা ওদের দ্বারা এটা সম্ভব না, কিন্তু ওরা আসলে নিজেদের ভিতরে কতটা অ্যাডভান্স হতে পারে এসব ব্যাপারে। আবার এটা বললাম বলে এই কারণে অ্যাডভান্স হতে পারে বলে অনেক বেশি কনসাস হয়ে যায় প্রত্যেকটা পদে পদে খেয়াল রাখা, এটাও কিন্তু অন্যায় হবে। সো ব্যালেন্স করাটা খুব জরুরি, যারা বিশেষ করে গাইড করবেন বাচ্চাদেরকে তাদের জন্যই বলা। বলুন তারপর?
তারপরে আমি আরো বললাম কি দেখো যে আমরা তো করতে আসি, কয় কি আর এত কোনো সমস্যা হবে না, আমরা তো ওষুধ খাইতে আসি। কয়
কে বলে ওষুধ খেয়ে? ওকে জানতো এগুলোর সিস্টেমটা কি?
সিস্টেমটা আমি আমার এক ভাবি আছিল, হ্যাঁ যে একটা ওষুধ আছিল ওইটা বলে যে এইভাবে খাইলে বাচ্চা কাছে হয় না,
এগুলো ও খেত।
এগুলো
কোন ক্লাসে পড়তো? ক্লাস নাইনে।
নাইনে।
ওকে।
তারপরে যখন আমার আমার সাথে ওর সাথে সম্পর্ক হয় তিন মাস, সাড়ে তিন মাস, তখন আমার ফ্যামিলি জানে ফেলায় আর বাড়ির সবাই জানে ফেলায় যে ওর সাথে সম্পর্ক। তখন মানুষের গাওগি করতে আসে যে এইভাবে ওর সাথে সম্পর্ক কি করা যায়, হয়তো রাবি দেবাবু হয় না, ঠিক আছে সম্পর্ক হয় খালা বোন ভোত কি করা যায়। তারপরে আমার মায় বললো যে তুই আমার সত্যি কথা বলবি? কি মা পরকে বললাম কি সম্পর্ক আমি কিছুই না, তুমি আর মিশে আমার সাথে বললো না তো সামনে আমার পরীক্ষা, পরীক্ষা দিয়ে দিতে জ্ঞানজম করো না, তাহলে আমি পরীক্ষা দেবো না, আমি চলে যাবো বাড়িতে, এটা বলছি। পরে মায় কিছু বল নাই। তারপরে চার মাস চলতে আছে, তারপরে পাঁচ মাসের সময় তো ওই করলো কি খুলনা চলে গেছে, খুলনায় আর মা আর মা আর ছোট বোন আর ওই খুলনা চলে গেছে। তা আমি আবার স্কুল দিয়ে আইসা, তারপরে আরে ফোন দিই প্রতিদিন, ওই আমার ফোন দেয়, ক্লাস করতে দেয় না, কোচিং করতে দেয় না, যে তুমি আইসা পড়ো, হ্যাঁ না দেখলে ভালো লাগে না। আমি এসব ওদিনকার ফোন দেয় না, কারণ কি আমি ফোন দিয়ে রিসিভ করে না। তারপরে আইসা শুনি প্রাত খুলনা চলে গেছে, কি আরে খুলনা চলে গেছে, আর তো বিয়া, আমি কি বলেন এটি বিয়া। তারপর আমি ফোন দিই আর মার কাছে, ওর কাছে ওর ফোন রিসিভ করলো, আর মা ফোন রিসিভ করে কয় কে, আমি রুবেল। পরে কয় বলো আমার কাছে, আমি কই নুনের কই, কুনের তো নাই জায়গা, পরে কর তো বিয়ে হয়ে যাবে আজকে, হ্যাঁ পরে কর কাছে একটু দেন, হয়তো কথা বলবো না বলবো না, তোর লাস্ট পরে আমার সাথে দু মিনিট কথা বলছে, তুই আমার ভুলে যা ঠিক আছে, তোর আমি বিয়ে করবো না, তোর আমি গিয়ে বিয়ে করবো, আমাকে এইভাবে করছো কি লিখে, তাইলে তোমার লাইফটা নষ্ট করলাম, আমার লাইফটা নষ্ট করলাম। তারপর ওর সাথে আর কোনো যোগাযোগ না, তখন আমি একটু ক্রিয়া কাটি যে আমি প্রতিটা মেয়ের লাইফ নষ্ট করবো এই সময়। তারপর শুনি সন্ধ্যার টাইম বিয়ে হয়ে গেছে, ওই দিন সন্ধ্যা যেদিন গেছে,
তো আপনি তখন মনস্থির করলেন যে কোনো মেয়ের সাথে স্বাভাবিক সম্পর্কে জড়াবেন না, যত বেশি পারেন ক্ষতি করবেন। ওই বয়সটা হচ্ছে আপনি তখন এসএসসি পরীক্ষার্থী বা ক্লাস টেনে পড়েন, তাই তো? এই ধরনের একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে কেন আসলো?
ওই যে আমি কোনো মেয়ের সাথে আগে সম্পর্ক করে নেই,
মানে উনি আপনাকে ছেঁকা দিল বা
প্রথম ওই আমার লাইফ প্রথম।
ওকে।
তারপরে আমি ওই দিন ক্রিয়া কাটছি যে আমি প্রতিটা মেয়ের সাথে যতগুলো মেয়ের সাথে পারবো সম্পর্ক করবো, কিন্তু আমি কার সাথে সঠিক সম্পর্ক করবো না, অন্যজনের দিয়ে করাবো।
হলিউডে অনেক দুর্ধর্ষ মুভিও তৈরি হয়েছে, এবং হুইচ ইজ 18 প্লাস মুভি। একটা সময় স্টার মুভিজ আমরা ছবি দেখতাম বয়স নির্ধারণ করে দেওয়া হতো, 14+, 15+, 16+, 18+, হ্যাঁ, কিন্তু অনেক শিক্ষণীয়। আপনারা যদি আজকের এই স্টোরিটা পুরোপুরি শোনেন, আমার অবাক লাগে যে ও হয়তো ওই ধরনের কোন ছবি কখনো দেখেইনি, ওর জীবনে আসেইনি, কিন্তু হলিউডের যেই সত্য ঘটনার উপরে আমি বেশ কয়েকটা ছবি দেখেছিলাম, বিশেষ করে ওর রাগটা তো এরকম, আমি এরকমও দেখেছি যে এত বেশি জিঘাংসা জন্ম নিয়েছে যে মেয়েদেরকে সে
একটা ইনটক্সিকেটেড করে বিষ দিয়ে শরীরটা আস্তে আস্তে কাটতো, খুর দিয়ে কাটতো। হ্যাঁ, কি পরিমাণ পারভার্টেড চিন্তা গ্রহ করতে পারে একটা ধাক্কা খেলে। আমরা ওকে জাজ না করি, আমরা শুধু সিচুয়েশনগুলোকে বোঝার চেষ্টা করি যে এই ধরনের সম্পর্ক অনেক সময় একটা মানুষকে চিন্তার জায়গা থেকে কত বেশি পারভার্টেড করে ফেলতে পারে। বলুন, তারপর কি হলো? এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে নিলাম।
জি, আর চিন্তা ভাবনা করছি আমি যার সাথে শারীরিক সম্পর্ক করব, লাস্টে একবারে যার সাথেই করি, যদি আমার এমন লাইফ যদি তার কেউ আসে তারই আমি বিয়ে করবো।
ওকে ওকে।
তারপরে কিছুদিন পর তো টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা চলতে আছে, একটা মেয়ের ভালো লাগতেছে, মেয়েটার অফার দিছি, অফার দেওয়ার মেয়েটা রাজি হয় নাই। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ঠিক আছে 15 দিন পর মেয়েটা রাজি হয়েছে। রাজি হওয়ার পরে মেয়েটার নাম হয়েছে আখি। তারপরে মেয়েটা বলল যে আচ্ছা তোমার সাথে সম্পর্ক করতে পারি একটা শর্তে। কি শর্তে? যে আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি আচ্ছা ঠিক আছে বিয়ে করবো তোমার, সম্পর্ক করার তো, ভালোবাসা করার তো, বিয়ে করবো। তারপরে আমার তিন চারটে বন্ধু বান্ধব আছে, তো আমি সম্পর্ক হওয়ার 7-8 দিন পরে আমি বললাম কি যে তোমার সাথে আমার সাথে একটু কথা আছে, কি কথা? তোমার সাথে আমার সাথে এবার শারীরিক সম্পর্ক হইবে, তাইলে আমি সম্পর্ক রাখবো না, ব্রেকআপ করে দিম। পরে কয় না এটা হয় না। আমি হয় না গা। পরে এবার রাজি হয় না, দুই তিন দিন বলি রাজি হয় না, তারপরে একদিন রাজি হয়েছে। তারপর আমার এক বন্ধু আছে রনি, আরো চারটে বন্ধু আছে, তিনটে বন্ধু আছে, আমি নাম বলবো না, একটা বন্ধুর নাম বলতে পারে জাহিদুল। ওকে বললাম কি দেখ এইভাবে ওরা নিয়ম আখিরে বাসায় কোন বাসায় নেওয়া যায়। পরে আমার এক ফুবুর বাসা আছে, ফুবু তো অন্ধ, চোখে দেখে না, বাসার ভিতরে যাওয়া যাইবে, সমস্যা নেই, তারে 10-20 টাকা খাওয়াইলে ঠিক আছে, অন্য বাসায় যাইব, পান কিনে দিলে আমি কাজটা ঠিক আছে। হ্যাঁ, পরে নিয়ে গেছি, তোকে শিখাই দিয়েছি, তোরা আমি যাওয়ার পরে তোরা যাবি যাই, বড়টা লক করবি, লক করার পরে বলবি যে ভিতরে কি করো, তোরা যে আমার চিনো ওইটা আখিসে জানে না। পরে কাজটা ঠিক আছে, তারপর কি হবে, তারপর তোরা কেউ এর ভিতরে একজন শারীরিক সম্পর্ক করবি, কিন্তু তোরা রাজি হয় না। পরে না এগুলো আমি করবো না, তোমাকে না করতে হইবে ঠিক আছে। পরে কাজটা ঠিক আছে, একজন রাজি হয়েছে। হওয়ার পরে আর যদি টাকা পয়সা পাও আর সিটমেট পাইলে নিয়ে যাবি, আর আমার ওই সময় একটা থাপ্পড় দিবি না, কি দিবি, তোরা এইভাবে করতে আসিস কি লিগা। আমি নইয়া যাই, বৃহস্পতিবার দিন মনে আছে আমার, তারপর আর নিয়ে যাই 2:30 বাজে ওই সময়। তারপরে ওই বাসাতে যাওয়ার পরে আমি যাইয়া আধা ঘন্টা এভাবে আসলাম, তোরা আসে না, আসে না, আসে না। তারপর এক পর্দায় আস টোকা লক করছে, আমি খুলছি, খোলার পরে তোরা এগাছ দেবে কি করতে আসো, ঠিক আছে কি করতে আসো, তোরা এইভাবে বাবা দেবো কাজ করতে আস কিছুর জন্য। আমি তারপর আমার এই জায়গাতে কলার ধরছি, বের হ, তোমাকে কি আর বের হম, ঠিক আছে ভাই বের হ,
সব সাজানো।
জি,
ওকে,
তোর বাড়ি কোথায়? বাবারে বলছি কাকরদা, কই থাকোস? আমি কই আমি এই শিলগুনি স্কুল লেখাপড়া করি, ঠিক আছে তাহলে ওরা নিয়ে এইভাবে করতে আসিস স্কুল লেখা। মেয়েটা কে? আমি কার সাথে সম্পর্ক করি? পরে আমার একটা থাপ্পড় মারছে, মারার পরে আমার পকেট টাকা ছিল 300-400 টাকা ছিল। আর কলকাতায় বাইরা আমরা আমার তিনজন লাই আইছে ধরিয়া। তারপরে আমি কই আখি আখি আখির কি করবেন? হ্যাঁ, পরে ওর সাথে কথা আছে। হ্যাঁ, আমি কাকে আও, কান্না শুরু করছে, আমি আইব না। হ্যাঁ, পরে না যাবো তো, তুমি আমার লিয়ে যাবো না? আমি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কি কইব, হ্যাঁ কইব, শুনে আই ভরো। তারপরে যাওয়ার পরে গেট আটকাই দিয়েছে, দরজা দরজা আটকানোর পরে ওর লাগে জোর করে শারীরিক সম্পর্ক হয়েছে ওই দিন। হওয়ার পরে ওর চেন নিয়ে আইছে, তারপরে কানের জিনিস নিয়ে আইছে, তারপর টাকা ছিল ওর কাছে, আর ইন্ডোর সেট ছিল আর নিয়ে আইছে, তারপর এনে সবকিছু আমার কাছে দিয়েছে। আনার পরে তারপর ওদের গ্রামে অর্ধেক দিয়ে দিই আর অর্ধেক আমি নিয়ে আসি। এই আমার প্রথম সিন্ডিকেট।
ওকে, এটা আপনি এসএসসি পরীক্ষার্থী যখন ছিলেন সেই সময় কাজটা করলেন আপনি?
তারপরে ওই আমার ফোন দেয়, তুমি যেভাবে আমাকে, আমার তো অনেক মারছে, আমি কি করবো বলো, কাগজে কথা জানে না। আমাকে আচ্ছা ঠিক আছে, কাউ জানবে না। তারপর আমি ওই 7 দিন পরই আমি ওর সাথে সম্পর্ক রাখিনি, আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না।
ওকে বলে করে বাদ দেন
যে হ্যাঁ বলি
না, কিন্তু আপনি এটা কি বলেছেন যে তোমাকে আমি ট্রাপে ফেলেছি, এগুলো বলেছেন?
না না,
এগুলো বলেননি,
এগুলো বলিনি,
শুধু এটা বলেছেন যে তোমাকে অন্যজন এটা করেছে,
হ্যাঁ করছেন, তোমার কি, তুমি
আপনি ওরে দোষ দিয়ে আপনি বিদায় নিয়েছেন। হ্যাঁ
হ্যাঁ, তুমি ছিলে ছিলে করতে পারত না? হ্যাঁ, পরে কয় তোমার মারবে এই কারণে আমি ছিলে ছিলে করিনি। আমি ছিলে ছিলে করতে, আমার মারিয়ে ফেলাই তো, সমস্যা কি তোমার দরকার আছে? ঠিক আছে কয় এই কারণে আমি ছিলে, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, তুমি এভাবে কাজটা করছো কিভাবে, আমি তো তোমার বিয়ে করতে পারবো না, আমি তোমার সাথে সম্পর্ক রাখবোই না। তারপর ওর সাথে সম্পর্ক ডিসকাস করে দিয়ে দেয়। পরে ওই আমার ফোন দেয়, ফোন দেয় আমি রিসিভ করি না, ফোন দেয় রিসিভ করি না। তারপরে এসএস পরীক্ষা, টেস্ট পরীক্ষা আরম্ভ হয় সবাইতে। পরে টেস্ট পরীক্ষা দিই, দেওয়ার পরে টেস্ট পরীক্ষার পরে যাবো এসএস পরীক্ষা আরম্ভ না, তখন হলের ভিতরে আমি যখন প্রথম দিন পরীক্ষা দিয়ে যাই, তখন আমার অনেক বন্ধু বান্ধব আছিল, কিন্তু আমি ওই সময় কোন নেশা টেশা কিছু করি না, বিড়ি সিগারেট কিছু খাই না। তো আমার স্কুলে আমি যে আমার সাথে ফ্রেন্ডটা ছিল অনেকগুলো, আর মেয়েরা একদিন বললো কি প্রথম দিন পরীক্ষা দেওয়ার, আজকে পরীক্ষা ভালো হয়েছে, কালকে ইংরেজি পরীক্ষা, পরের দিনকে কি হয় ইংরেজি সেকেন্ড পার্ট, আল্লাহ জানে, আমাকে ভালো হইল। পরে একটা ছেলে পরীক্ষা দেয়, একটা ছেলে পাশে বৈশা বেন্স ই করে ধাক্কায় এভাবে, পরে আমার কাছে বিচার দেশ, আমি ওই জায়গাতে স্থানীয় কাকুরদার, আমি সেন্টার আমাকে ওই জায়গাতে, পরীক্ষা রুবেল এইভাবে সমস্যা, হয়তো একটা মেয়ের ডিস্টার্ব করে আর আমার ডিস্টার্ব করে, কে? রাব্বি। আমি পরদিনকে হলের ভিতরে যাইয়া, তারপরে রাব্বি গেলে আমার কটা বন্ধু বন্ধু নিয়ে যাই রাব্বিকে, তারপরে বলে কি হয়েছে ভাই, আমি কই স্কুল কোথায়, জিপিএসে ওই মেয়েটার আসলে ডিস্টার্ব করার জন্য, তার কলার ধরিয়া তারপর টাইনা মনে করেন হলের ভিত্তিতে নামাইতে আসি। তারপর আমার সিনিয়র ভাই আছে ডন সুমন নামে পরিচিত, ডনের মতো দেখতে। হ্যাঁ ভাই রুবেল কি হয়েছে? কই ভাই কিছু না, ছোট ভাই এগুলো সব ঠিক আছে। আচ্ছা ভাই চালাই যাও ঠিক আছে। তারপর ওই দিন মায়ের দিই হলের ভিতরে বসেই মায়ের দিই, মায়ের দেওয়ার পরে পরীক্ষা আরম্ভ হয়ে যাইব। তখন অনেক স্যারে বিচার করবো পরীক্ষার পরে, হল সুপারভাইজার আসলে হাবিব মোল্লা আস্তাসা আপন সাসা, তখন বিচার করবো। আমরা বিচারের কাউ আসিনি। তারপর যাই বাবা গেছে, তখন ওই যে মেয়েটা ডিস্টার্ব করতো না, ওই মেয়েটার আমার ভালো লাগছে। আবার মেয়েটার আমি অফার করি যে মেয়েটার নাম হয়েছে নুপুর। আমি আর অফার দিছি যে নুপুর তোমার সাথে কথা আছে, কি কথা? হ্যাঁ পরে কই তোমার আমার ভালো লাগছে। হ্যাঁ পর কিছু বল নাই, পরে আর ভাইয়ের কাজ দিয়া ওই সিলেটার কাজ দিয়া নাম্বার নিছি, নাম্বার নেওয়ার ফোন দিই, ফোন দিয়ে কথা বলি। মেয়েটা বেশি ভালো আছে না বুঝলি ভাইয়া, কথা বলি কথা বলি কথা বলি এইভাবে। পরে একদিন আমি বলছি কি আমার 1000 টাকা দিয়েও লাগবো। পরে কি করবা? আমি লাগবো। পরে আচ্ছা তুমি আমার সাথে কথা বলো, আমার তুমি বলো ওই সময় তুমি আমার সাথে কথা বলো, তোমার আমার মধ্যে কোনো সম্পর্কই হয় না, তো কিভাবে টাকা চাইতে আসো কিভাবে? আচ্ছা আমি বলি আমি তোমার অনেক ভালো লাগতেছে এই কারণে তোমার সাথে সম্পর্ক করেছি ভাই। সে সত্যি? পরে হ্যাঁ আমি তো তোমার পছন্দ করি না। আমি কই পছন্দ করো না, আমি তো করি। পরে এইভাবে বলছি, বলার পরে পরে হাসিয়ে দিয়েছে। পরে কবে টাকা লাগবো? পরে কই আজকে লাগবো টাকা। পরে 1000 টাকা দিছে, ওই টাকা দিয়া আমার বন্ধু বান্ধব মিলে খাই ফলাইছি। ওই টাকা নেওয়ার পরে তারপর দুদিন পরে আমার টাকা দিই 5000 টাকা, নুপুর 5000 টাকা আছে। হ্যাঁ পরে কয় না আমার কাছে টাকা নেই, আমি কই টাকা? কই তোমার আব্বে তো অনেক বড় লোক, তাহলে তুমি একটা কাজ করো, বলো যে এইভাবে টাকা লাগবো। পরে কাজটা দেখি, পরে 3000 টাকা নিয়ে দিয়েছে। পরে এত টাকা নিয়ে তুমি কি করো? আমি কিছুই করি না। তারপরে অনেক দিন যাবত প্রায় 6 মাস সম্পর্ক ছিল ভাই। তারপরে
মানে এটাও কি আপনার টার্গেট ছিল যে মেয়েটাকেও আপনি এইভাবে একই কাজ করবেন?
প্রিয় শ্রোতা, জেবিএসবি আনসেন্সরে আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ওইখান থেকে ফিরছি। এই অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আরো একবার বলছি 09613 892 892। স্টে টিউনড,
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সর, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সর, recharge yourself.
তারপরে শুনি কি ওই অন্য একটা ছেলের সম্পর্ক এর ভিতরে করতে আছে অলরেডি। তারপরে জানতে পারলাম কে ছেলেটা, নাম বলছে সিরিয়াস। পরে দেখি আমাকে সিনিয়র ভাই। পরে আরো বললাম কি ফোন দিয়ে আমি ভাইয়া নুপুরের সাথে আমি সম্পর্ক করি, তো আপনি আর ডিস্টার্ব করেন না? কারণ তো ডিস্টার্ব করি না, আমার ডিস্টার্ব করে। পরে ফোন দিলাম তুমি নাকি ডিস্টার্ব করো? কয় না আমি ডিস্টার্ব করি, হ্যাঁ আমার ডিস্টার্ব করে। পরে এবার অনেকদিন হয়েছে ভাই আর হ্যার কাছে ফোন দিন না। পরে আবার ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমার দুইটা ভাই আছিল সিনিয়র, একজন রশিদ একজন রুহুল, তার এলাকার রাজনীতি করতো। তো তার কাছে বললাম যে ভাইয়া তারা একটু না করে দিয়েন। পরে হারা বলছে তারপরও না শুনে নাই। তারপর আমার 5-4টা বন্ধু বান্ধব নিয়ে কাকুরদা বাজার যায়। তারা ফোন দিয়ে ভাই কোথায় আপনি? বাজারে। কয় তুমি কই আমাকে বাজার? বাজারে আসেন। বাজারে আসছে, আসা মাত্রই আমি গ্লাস ভাঙে দিকে ঢুকাই দিই।
আমি মানে ধাক্কা খেয়েছি আপনার কথা শুনে। আপনি তখন কি এসএসসি স্টুডেন্ট?
এসএসসি স্টুডেন্ট, 6 মাস হয়ে গেছে।
নুপুরকে যে ছেলেটা ডিস্টার্ব করে ও বাজারে এসছে, কি করেছেন আপনি?
গ্লাস ভাঙছি হোটেলে বৈশা, গ্লাস ভাঙে এদিকে ঢুকে দিছি। কই আপনার বলছেন আপনি ডিস্টার্ব করবেন না নুপুরকে?
গ্লাস, ও প্রিয় শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন না, গ্লাসটাও ঢুকিয়েছে হচ্ছে। এটা যদি বলি যে এটা হচ্ছে পাঁজরের সাইড থেকে, বেসিক্যালি কিডনির বা পেটের যে জায়গাটা থেকে, আমি ঠিক বলেছি? তারপর কি হলো?
তারপরে ওই ঘটনাস্থল থেকে ঠিক আছে, আমি ওরাও আমার বন্ধু বান্ধব বুঝতে পারে না। আমি বলছি কি জাস্ট জিজ্ঞেস করবো, তোরা কাছে দাঁড়াই থাকবি, যেহেতু আর মনের ভিতরে একটা ভয় ঢুকে। কিন্তু আমার মনের ভিতরে আরে পাওয়া মাত্র মারবো, কিভাবে মারবো ঠিক আছে,
হোটেল কি রেজাল্ট দাঁড়াবে কি হবে না হবে কিচ্ছু চিন্তা করি না,
কিছু চিন্তা করিনি। তারপরে হোটেলে গেছি, হোটেলে গিয়ে হ্যাঁ ভাই আমি হোটেলে। তারপর হোটেলে আসছে, আসার পরে আমি গ্লাস হোটেল হোটেল দেওয়া বাড়ি মাইরা ঠিক আছে, তারপর সাথে সাথে ঢুকাই দিছি। ঢুকে দেওয়ার পরে ঘটনাস্থল থেকে আমরা দৌড়িয়ে আই পড়ছি, ওই জায়গায় দাঁড়াইনি।
তারপর কি হলো?
তারপরে বিচার হইবে।
তার হাসপাতালে ছেলেটার কি অবস্থা?
ছেলেটার কি অবস্থা? ছেলেটা হাসপাতালে ছিল,
ওইখান থেকে তাকে
হাসপাতালে নিয়ে গেছে।
তারপর
হাসপাতাল নিয়ে অনেকদিন যাবৎ বকছে ওইটা নিয়ে,
সেটা তো আমি জানতে চাচ্ছি। ইমিডিয়েটলি কি হলো? বিচার হওয়ার কথা বলবো,
বিচার মামলা করে নাই, আমার জরিমানা হয়েছিল।
বিচার ডাকছিল?
বিচার ডাকছিল।
আপনি গিয়েছিলেন?
আমি যাইনি বিচারে, আমি বিচারেও যাইনি, আর আমি ঢাকা এসে পড়ছি।
ওকে, কি হলো মানে আপনার বিচার না হওয়ার পরে বিচারে কিসে জরিমানা হলো? কত টাকা?
17,000 টাকা।
কত?
17,000।
ওকে,
17,000 আর 7,000 টাকা বিচারটা দিলেন।
7,000 টাকা দিয়েছেন আর বাকি টাকা দেন?
বাকি টাকা দিলেন।
ওকে,
তারপরে ওই মেয়ের সাথে আমার তো মেজাজ গরম হয়ে গেছে যে তোর কারণে সবকিছু হয়েছে, তা তোরা এবার খাইয়ে দেবো। আর আমি ফোন দিয়ে দেওয়া হয় যে সবকিছু হয়েছে তোমার কারণে, ওর কাহা আমার কারণে, তাহলে কাজ করো, টাকা দাও। পরে দেশে রনি, তারপর আমার বন্ধু, তারপরে জাহিদুল, সুমন, অগ ফোন দিয়ে এইভাবে আর একটা সিন্ডিকেট আছে, তোরা কিন্তু ওর কাছে অনেক টাকা পয়সা খাইতে পারবি। তারপরে কয় আমাকে জায়গা ঠিক কর, আমি বাড়িতে আসতে আছি আজকে, ঠিক আছে? আইসা কিন্তু আমার এলাকায় ঢুকলে আমার সমস্যা, তো এখন আমি তোকে এবার আইতে আসি, আসার পরে ঠিক আছে পারবি? ওরে বলবো, আচ্ছা ওরে বলছি যে আমি বাড়ি আসতে আছি, তুমি আমার সাথে দেখা করো সন্ধ্যার টাইমে। তারপর বলে কোন বাড়িতে? পরে কয় আমি কি তোমার কোনো বাড়ি আছে? নিজের ফুর বাড়ি বা কিছু না, কেউ বাড়ি নেই, আমি কি আমার আমার সাথে এভাবে শারীরিক সম্পর্ক করা লাগবো? পরে কয় না আমি পারবো না, আমি আসতে আসি করা লাগবো। কাছা ঠিক আছে আসো, গেছি। তাও ভাই একই সিস্টেম হয়েছে, এক বাড়িতে নিছি, নেওয়ার পরে ওই যে রনি ওর আজ আবার ওই সিস্টেম করে, তারপরে আমার কাছ দিয়ে টাকা পয়সা নিয়ে আমার
কি সিস্টেম মেটাকো ট্রাপে ফেলছে।
আচ্ছা ফেলছি, তারপর একই সিস্টেম ওরে বিদায় করে দিয়েছি। তো তারপর আরে বিদায় করার পরে ওই আমার ওই সময় ফোন দিয়ে বলে, আরে আমি বলি কি তোমার তো আমি বিয়ে করতে পারবো না, তোমার তো অন্যজনের আমি বিয়ে করবো কিভাবে? পরে কয় আল্লাহ তোমার বিচার করে, একমাত্র তো আল্লাহ আছে উপরে, ঠিক আছে আল্লাহ তোমার বিচার করবো,
অভিশাপ দিল।
জি অভিশাপ।
এই ইন দ্য মিন টাইম এই ছেলেটার কি অবস্থা? যে ছেলেটা ওকে পছন্দ করতো,
ওই ছেলেটার ওই সময় আমার কোন খবর আসছিল না আমার কাছে।
লাস্ট আপডেট আপনি কি পাইছেন? ছেলে কি বেঁচে?
লাস্ট হ্যাঁ বেঁচে আছে, এখন বেঁচে আছে। লাস্ট পর্যায়ে আমি তার সাথে ক্ষমা চাইছি, ঠিক আছে? আমার বড় ভাই তো ক্ষমা চাইছি যে ভাই আমার মাফ করে দেন, যদি মাইরে ফেলা।
ক্ষতি কি হয়েছিল ওনার? ক্ষতি কি হয়েছিল?
ক্ষতি এই জায়গায় যে হাড্ডি আছে না, হাড্ডির ভিতরে কাজ ঢুকে গেছিল।
তারপর অপারেশন টপারেশন করে কত টাকা খরচ হয়েছে?
অনেক টাকা খরচ গেছে, প্রায় 40-50,000 টাকা খরচ গেছে।
ওকে বলেন, তারপর?
তারপরে আমি আবার ঢাকায় চলে আসি, তখন আমার তো এসএস পরীক্ষা শেষ ভাইয়া, হ্যাঁ রেজাল্ট দিব। রেজাল্ট দেওয়ার ওই সময় সিগারেট খাই, ওই সময় তো আমার বাড়ির পাশে একটা ছেলে আছে, পরে ওর নাম হয়েছে সিদ্দিক, করছে কি ভাই গানজা আছে না, আর গানজা বানাইছে, গানজা বানাইয়া ওদিন আমার রেজাল্ট দিব। আমি কমার্স নিয়ে পড়তাম, পরে কই আমার তো বিজ্ঞান পরীক্ষা সবচেয়ে খারাপ হয়েছে, আমি ফেল করলে বিজ্ঞান পরীক্ষা ফেল করবো। পরে পরে কয় বিজ্ঞান পরীক্ষা খারাপ হয়েছে, আমি হ্যাঁ বিজ্ঞান খারাপ হয়েছে, তো আমি মাঠে যাইয়া কয়টা গানজা খা, বিজ্ঞান পরীক্ষা সবকিছু ইয়ে হয়ে যাবে, মাঠের দিয়ে টেনশন। আমি কই না ওডি আমি খাই না, সিগারেট আর সিগারেট খাম। পরে কয় না সিগারেট নেই গানজা আছে। পরে আমার গানজা খাওয়াইলো, খাওয়াইছে পরে আমি ওই জায়গা ইয়া ভুলে পড়ে গেছি। হ্যাঁ, পরে পরে আবার কতক্ষণ পরে মানে উঠা, পরে কই তুই আমার কি খাওয়াইছো? আমার ওইদিকে রেজাল্ট দিয়েছে, ফোন দিতে আছে আমার বন্ধু বান্ধবে, পর ফোন ওরা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে কয় রুবেল তোর রেগ্রেট আইছে। আমি কই মিশা দা কইছি না, ফেল করছি না ডাবল। হ্যাঁ, পরে না ফেল কর নাই, 4.63। আমি কই মাশাল্লাহ ভালোই তো, ঠিক আছে। তারপরে চিন্তা ভাবনা হইলো ঢাকা কোভিড হসপিটালে ভর্তি হবো। আইস মামার বাড়িতে আইসি ঢাকা, মামা ঢাকা টাইজার কন্ট্রাক্টর করে, কন্ট্রাক্টরি করে। হ্যাঁ, পরীক্ষা দিয়েছি, রেজাল্টের পরে আইসি, আসার পরে মামায় কয় তুই তো লেখাপড়া করবি, তাহলে দেশেই কর, ঢাকা তো অনেক খরচ লাগবো, খরচ তো বহন করতে পারো না, তোর মায়ের তো ওইভাবে অনেক সমস্যা আছে। আমি কই না আমি আমার চিন্তা ভাবনা যদি গ্রেড পাই তাহলে কোভিড হসপিটালে ভর্তি হবো। তারপরে কোভিড হসপিটালে ভর্তি হয়েছি, হওয়ার পরে ক্লাস করতেছে কিন্তু ভালো লাগতেছে না, রেজিস্ট্রেশন করে নি ওই জায়গায়।
হ্যাঁ,
তারপরে আমি আবার ওই জায়গাতে আমার টেকনিক্যাল যে ভর্তি হয়েছি শিয়ালগুনি স্কুল, আমার গ্রামের পাশে টেকনিক্যালে যাইয়া তাও পড়ালেখা করি না। তারপরে ভাই এই জায়গায় মারামারি, ওই জায়গায় মারামারি, এইটা ওইটা জড়িত, মানে দুনিয়ার মানে খারাপ কাজে জড়িত হয়ে যায়, মারামারি ধরাধরি, দুনিয়ার বিচার সালিশি সবাই এভাবে করতে আছে, সম্পূর্ণ দোষ আমার হইতে আছে। পরে মায়ের তোর পড়ালেখা বাড়িতে বিয়ে করার দরকার নেই, তুই ঢাকায় যেভাবে হোক আমি পড়ালেখা করাবো, তোর মামা আছে ঠিক আছে, হ্যাঁ খরচ দেবে, দরকার হলে বাড়ির জায়গা জমি বিক্রি তোর পড়ালেখা করাবো। চলে এলাম আমি, মামার বললাম মামা এইভাবে তুই এইভাবে খরচ কি লেগে তুই ভালো হবি না, তুই তো অনেক ই করছো, তুই এবার ভালো হয়ে যা, আমি কাজ ভালো হবো, সমস্যা নেই, আমার কোভিড রেজাল্ট ভর্তি করো, রেজিস্ট্রেশন করে ভালো হয়ে যাবো। পরে আচ্ছা ঠিক আছে। তারপরে আমার আর বান্ধবী ওই যে নুপুর আছে না, নুপুরের বান্ধবী আমার একটা মিস কল দেয়, আমি তো সিন নাম্বার চিনি না, ব্যাক করার পরে পরে বলছি কে? পরে কয় আমি হামিদা, আমি হামিদাকে আমি চিনি না, কার কাছে ফোন দিয়েছেন? পরে কয় আপনার কাছে ফোন দিয়েছে ভাইয়া, ভালো আছেন? আমি হ্যাঁ। পরে কয় একটা কথা বলবো? আমি কি কথা? কয় আপনি কি নুপুর ছিলেন? ফোনটা কেটে দিয়েছি, নুপুর কথা বলেছেন, ফোনটা কেটে দিয়েছি। তারপর আবার বিকেলবেলা নোট টাইম ফোন দেয় অন্য নাম্বারে দিয়ে। পরে আমি বললাম কি আপনি ফোন দেন কিসের জন্য? আপনার দরকার আছে? আমি আবার একটা খারাপ কথা বলি, তার কি দরকার আছে? ঠিক আছে, ফোন দরকার আছে, ফোন করবেন, টেলিফোন দেন। কয় এই তো বলছেন আমার মনের কথা, আচ্ছা নমস্কার, আপনার সাথে আমি সম্পর্ক করব। কথা বলি ফোনে, অনেকদিন কথা বলে ঢাকাতে বইসা, তারপরে ওর সাথে এমন সম্পর্ক হয়, গভীর সম্পর্ক হইয়া যায় কথা বলতে 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 বলতে। তারপরে একটা ছেলে ওরে ডিস্টার্ব করে এলাকায়, পরে বলে যে আমারে একটা ছেলে ডিস্টার্ব করে। নাম কি? সুমন। কোন সুমন? আমি চিনি না, নাম্বারটা দিও। নাম্বার ডিস্টার্ব করে না, আমার রাস্তাঘাট ডিস্টার্ব করতে আসে। পরে আমি রনির ফোন দিলাম, রনি তোকে লাগে সুমন কে রে? পরে সুমন সুমন আছে ফরাজি বাড়ির, এটা বলে। ফরাজি বাড়ির সুমন কে? আমাকে বড় হইব? পর কয় না, আমাকে সমান হইবে। কয় হ্যাঁ বলিস তো যে হামিদের ডিস্টার্ব না করে। পরে আসতে হয় বলছে, বলার পরে কয় রুবেল কে? কয় ওপারে। পরে কয় সম্পর্ক ওর সাথে? কয় হ্যাঁ সম্পর্ক। তো হামিদের আবার ডিস্টার্ব বাই করে রাস্তাঘাটে, অনলা ধরিয়া তাই না? ঠিক আছে। তারপরে কয় তোর আমি বিয়া করবো, সব কিছু করবো। আমি কই তুমি তো তোমার ফ্যামিলির কাছে বলে দাও, আমার কাছে বলো কিল্লিগা। আমার কাছে কিছু দিল বলে আমি ঢাকায় আর এসে রয়েছি, তুমি এসে দেশে। পরে একবার আমি গ্রামে যাই, এরকম কথা বলে বলো, তারপর ওর সাথে দেখা করবো, সুমনের সাথে। সুমনের নাম্বার নিয়ে ফোন দিই যে ভাই আপনি কোথায় আছেন? পরে বলে বাড়িতে। আমি পেয়ারপুর ব্রিজের কাছে আন, আসতে ব্রিজে আমরা তিনজন বন্ধু আসালাম। পরে কই ভাই এভাবে হামিদের ডিস্টার্ব করি না, আমার সাথে আমার সাথে রিলেশন চলে, তো আমার সাথে রিলেশন চলে দেখবেন ফোনে রেকর্ডিং। পরে আমার ফোনে রেকর্ড শুনায়, দেখি ওর সাথে সম্পর্ক হয় কথা বলে, আর ওই কিন্তু আমার বলতে আছে যে আমার ডিস্টার্ব করে, আমার সাথে মেয়েটা সম্পর্ক করে, ওর সাথে সম্পর্ক করে। তারপরে আমি ওদিনকার আর কিছু বলিনি, হামিদের ফোন দিছি। পরে পরে কই আমি আরে শার্টিং দিছি। পরে কি মারছো বেশি? আমি না মারিনি, আরে কথা দিয়ে বুঝিয়ে দিছি। আরে আমি ধরতে দিনে যে ওই আমার কাছে সবকিছু বলে দিছে। পরে হামিদের কি আমার হয় নাই, আমার বন্ধু বান্ধব হয়েছে। তারপরে সুমন আমার ফোন দেয় যে ভাইয়া ওর সাথে এইভাবে খারাপ কাজ করলেন কিভাবে? আপনার কি মান সম্মান নাই?
সুমন যে ছেলেটার সঙ্গে সম্পর্ক রাখতো আপনার সঙ্গেও
রাখতো। আমাকে তোমার দরকার আছে, তুই আমার সাথে দেখা কর। আমার বলে আমি মুখের ভাষা ভালো কর, ঠিক আছে। পরে কয় তোর দরকার আছে? আমি তোর দরকার আছে? পরে কয় দরকার আছে? আমি লাভ করি, ঠিক আছে। লাভ করা তাহলে আমার সাথে যদি সম্পর্ক আগে আগেতে চলে, কয় আমার সাথে আগেতে সম্পর্ক চলে। তারপরে বলে আচ্ছা ঠিক আছে, তুই আমার অনেক খারাপ কথা বলছো, আচ্ছা দেখা করতে আমার সাথে। তারপর আমি কই তুই একা আবি? আমি একা আমি কোন জায়গায় দেখা করবি বল? পেয়ারপুর ব্রিজের উপরে। তারপরে কটা বাজে? রাত নয়টা সাড়ে নয়টা বাজে। আমি কই না একটু পরে আসি, আমার একটু কাজ আছে। সাড়ে দশটা বাজে গেছি, ভাই আইসে। তাই আমরা আসলাম সাতজন বন্ধু, ভাই আসলে একা। তারপরে প্রথম মার দিছি আমি, মার দেওয়ার পর দড়ি আছে না, দড়ি দিয়ে হাত পাওয়া বাঁধি, হাত বাঁধি তারপর পাওয়া দিই। তারপরে আমি সবাই কয় ফালাইস না? আমি কই না ফালাই দিই, ফালাই তো মরবে না, ঠিক আছে। ওই সময় মাথার ভিতরে কাজ করনা যে যদি ফালাই দিই তো উঠতে পারবে না। ওই সময় আমরা দুই বন্ধু দড়ি ফালাই দিই, ফালাই যাই বলে।
কি বলেন তাহলে তো মারা যাবে, সে
মারাই গেছে, মারাই গেছে। কিন্তু আমার এলাকায় এটি কিছু জানে না।
কত সালের গল্প এটা?
এটা হয়েছে 2011 সালে।
2011 সালে?
জি।
এই সময় কোথায় থাকতো? তার বাবা মা কেউ জানে যে লাশটা কোথায় আছে?
লাশটা পাইছে আমাকে ওইদিকে হোগলার স্টোর আছে, হোগলার স্টোরে পাইছে।
কেউ জানে না,
আর আমার সে কাউ জানে না।
আজকে ফার্স্ট আপনি কনফেস করলেন ফার্স্ট রেডিওতে?
জি, আজকে ফার্স্ট।
ওকে বলুন। তারপর?
তারপরে আমি এবার ওই যে ওর সাথে ওইভাবে সম্পর্ক ব্রেক আপ করে দিই। ব্রেক আপ করার পরে আমি ঢাকাতে চলে আসি। আসার পরে এখন পড়ালেখার খরচ কিভাবে চালাবো? এই যে টাইজ আছে না ভাইয়া, এই টাইজের কন্ট্যাক্ট করেছে আমার মামা।
আচ্ছা,
তা মামাই বলছে কি তা ফাঁকে ফাঁকে তুই টাইজের কাজ কর। আমি কই পারবো নি? পরে পারবি। পরে ভাই গেছি টাইজের কাজ করতে, তো ভালোই পারি, 250 টাকা হাজিরা। তাই আমার চলে যায় সবকিছু, 250 টাকা হাজিরা হয়। তা আমি কবির নজরুল পড়তে আসি সময়, তখন কাজ করতে যাই কিন্তু তারপর পড়ালেখা ভালো লাগে না।
ওকে,
ঠিক আছে। তো কাজ করতেই আসি, করতেই আসি, ক্লাস করি না, কিছু করি না। তারপরে মামাই কইল কি তাহলে তুই একটা কাজ কর, পড়ালেখা করি আমি কি হইব, তুই মিস্ত্রি হ। তো ভাই মিস্ত্রি হইলাম, এক বছর পরে মিস্ত্রি হয়ে গেছে, টাইলসের মিস্ত্রি হয়েছি।
আচ্ছা,
এক বছর পরে এক বাড়িতে আমি কাজ করি, ফ্ল্যাট বাসায়। তা ওই বাড়িলের ভাইয়া আমার ভালো লাগে, বাড়িলের মেয়ে।
ওকে,
ঠিক আছে। তারপরে তার বউ, বাড়িলের বউ আমার নাম্বার নিয়া আমার কাছে ফোন দিয়ে রং নম্বর কথা বলে।
বাড়িলের
বউ কিন্তু পছন্দ হয় তার মেয়েরে, কিন্তু মেয়ের নামই সাফসানা, বাড়িলের বউ আমার সাথে ফোনে কথা বলে। তা আমি জানি না, তার বয়স কম। একদিন জানতে পারলাম হ্যাঁ আমার সাথে কথা বলে। তারপর আমি আংটি ডাকছি, আরে আংটি আপনার মেয়ে কোথায়? পরে আমি তো আপনার ধরে ফেলাইছি। পরে হাসি দিয়েছে, বুঝছেন। পরে কে আফসানা? আমাকে হ্যাঁ আফসানা। পরে আফসানা দিয়েছে, পরে কই আপনি ভালো আছেন? পরে হ্যাঁ ভালো আছি। হ্যাঁ আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তারপরে এইভাবে তাকে বাড়িতে যাই, আবার টাইজের কাজ শেষে আসা যাওয়া করে তারপর তার সাথে সম্পর্ক হয়ে যায়। আমি অফার দিই যে তোমার খুব ভালো লাগে, ঠিক আছে। পরে কয় ভালো লাগে, ভালো লাগতেই পারে। তারপরে কয় ভালো লাগলে কি ভালোবাসা যায়?
এটা কার সঙ্গে কথা বলতো?
আফসানা,
আফসানা বাড়ি বাড়িওয়ালির মেয়ে?
বাড়িওয়ালির মেয়ে।
আর কথা বলতো কে? বাড়িওয়ালি।
বাড়িওয়ালি।
তো আপনি বাড়িওয়ালির মেয়ের সাথে কথা বলছেন, এদিকে বাড়িওয়ালি আপনাকে পছন্দ করে?
পছন্দ করে।
ওকে, তারপর?
ঠিক আছে, তারপরে না আমি দুইটার দিক মানে পছন্দ হয় হ্যার মেয়েকে। তারপরে তারে আমি বললাম কি মেয়েটারে যে এইভাবে তোমার আমার ভালো লাগে, তো ভালো লাগলে কি ভালোবাসা যায়? আমি কই ভালোবাসা যায় না, সমস্যা কি? পরে তো মেয়ে রাজি হয় নাই। পরে এক পর্যায়ে মনে করেন আসা যাওয়া করতেছে, তো মেয়ে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে ভাই ওর সাথে ঘুরতে যাই, মিরপুরে যাই, এই যে হাতিরঝিলে আসি, অনেক জায়গায় নিয়ে এসে স্কুল ফাঁক দিয়া আমার সাথে আসে। হ্যাঁ, সন্ধ্যার পরে কোচিং করতে যায়, তারপর কোচিং করেন আমার সাথে আসে। তারপরে এই ঢাকাতে আমার আবার একটা খালাতো ভাই আছে আর একটা মামাতো ভাই আছে। খালাতো ভাইয়ের নাম হচ্ছে ফিরুজ। আর একদিন বলে কি ভাই জানে যে কয় ওই যে মারিটার সাথে কথা বলো, তুই বিয়ে করবি? আমাকে বিয়ে করবো না, বিয়ে করবো। পরে ওরা বলে কি তোকে বাসা কি খালি আছে? পরে হ্যাঁ বাসা খালি আছে। আমাকে তো আর একদিন নিয়ে আমু। আর তো কি এদিকে কোনো বন্ধু বান্ধব আছে? আমার তো বন্ধু বান্ধব এলাকায় নাই ঢাকাতে বেশি সময়। পরখা আছে, পরখা কে আমাকে এইভাবে করবি? হ্যাঁ, যদি টাকা পয়সা নিয়ে আয়, টাকা পয়সা রাখবি, আর যদি যা পাবি সাথে রিসব রেখে দিবি। আর যদি শারীরিক সম্পর্ক তুই করো তাহলে তুই করবি না, তোর বন্ধু বান্ধবী করাবি। পরখা আচ্ছা ঠিক আছে, লইছে ওর সাথে ভাই একই সিস্টেম হয়ে গেল। তারপর আবার সম্পর্ক শেষ করে দিই ওর সাথে কতদিন পরে, ছয় মাস পরে।
একই কথা বলেন?
একই কথা বলি।
প্রত্যেকটা মেয়ের কি রিয়াকশন একই রকম ছিল?
একই রকম রয়েছে। কিন্তু আমার তো চিন্তা আগের যে মেয়েটার সাথে সম্পর্ক করছি, ও একটা ফোন দেয়নি, ওর সবকিছু জানাম আর সবকিছু বলবো, আমার তো চিন্তা হয়। তো এইভাবে ভাই চলতে আছে। তো এক পর্যায়ে ওর সাথে আমার সম্পর্ক তো শেষ। ওই সময় ও আর কিছু বলে নাই, বড় লোকের মেয়ে তো ঠিক আছে, ওটি তো ওর কোন ব্যাপারই না। তারপরে আর কিছু বলে নাই। তারপরে আমার পাশের ফ্ল্যাটে, আমি এই ফ্ল্যাটে থাকি আর মেজ বাসা বুঝছেন, আর ওই ফ্ল্যাটে একটা মেয়ে থাকে বিউটি পার্লার চাকরি করে, মেয়েটার নাম হচ্ছে শারমিন। তারপরে আমার বাসায় যে বুয়া পাক করতো উনি করছে কি খাইতেই তো, পরে আফা ওই মেয়েটাকে, পরে কয় কে ভালো লাগে তোমার? আমি কয় ভালো লাগে, আপনি বলতে পারবেন? হ্যাঁ, পরে কয় বলবো মেয়েটা দিয়ে অন্য জায়গায় একটা ছেলের সাথে সম্পর্ক করে, ছেলেটার অনেক কান্দাইছে। আমি কই কি কন কান্দাইছে? তা আমি কান্দাম মনে। পরে ওই শারমিনের কয় তোমার একটা ছেলে পছন্দ করছে কে? ওই পাশে মেসে থাকে, নাম হয়েছে রুবেল। হ্যাঁ, পরে কয় নাম্বার, আমি কয় নাম্বারটা দিয়ে দফা, পরে নাম্বার এনে দিয়েছে। পরে আমি কাজে গেছি, কাজে যাওয়ার পরে আমি আর ফোন দিয়েছি ওই পার্লারে, কাজ আমি তো ভাই পার্লারে আপনার আমি দেখি নাই, জানি না, শুনি না, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমি কই বরিশালে। পরে কয় বরিশালের ছেলে তো খারাপ হয়, আমি কই সবাই হাতের ফার্স্ট আঙ্গুল কি সমান? পরে ওই বললো কি আচ্ছা ঠিক আছে, আপনি সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করেন। কোন জায়গায়? গেটের সামনে। বাসায় আসবো তখন আমি বিউটি পার্লার দিয়ে আসবো, আপনি বাসায় গেটের সামনে দাঁড়িয়ে থাকুন, আমি ফোন দিয়ে আসুন। তারপরে আমি যাই গেটের সামনে দাঁড়িয়ে থাকি, তারপরে দেখে আমারে, পরে ভিতরে দিয়ে আমাকে, আমার দেখলে তো পছন্দ হইবে না, পরে ভিতরে দিয়ে বলে যে চলবো। আমাকে আচ্ছা ঠিক আছে,
ভিতরে গিয়ে কে বলে চলবো?
বলে যে চলবো, আমি বলছি যে আমার দেখলে পছন্দ হইবে না।
আচ্ছা আচ্ছা
ঠিক আছে, ওই ভিতরে দিয়া ফোন দিয়া বলে যে চলবো। আমাকে কি চলবো? পরে কয় আচ্ছা ঠিক আছে, আমি রাজি হইলাম। আমাকে আচ্ছা ঠিক আছে, রাজি হয়েছি ঠিক আছে। তারপরে শারমিনের সাথে যখন সম্পর্ক চলতে আছে, কিন্তু ওই বাড়ির বাড়িয়ে সব জানিয়ে ফেলায়। বাড়িয়ে জানার পরে অগ বলে যে তোরা রুম ছাড়িয়ে দিস। কয় কেন? কয় তুই যে মেজ বাসার ছেলের সাথে সম্পর্ক করো, এটি সব সবাই জানিয়ে ফেলাইছে বাড়ির ম্যানেজারে, বলিয়ে দিয়েছে। পরে কার সাথে সম্পর্ক? আমি বলেন তো। কয় কার সাথে সম্পর্ক করে? আমি এখন ধরতে পারি না, ধরতে পারলে তোর খবর আছে। এটা বলে
কে বলে? এটা
বাড়িয়ে
আপনাকে বলে
না?
তাহলে
মেয়েটাকে,
আপনি যে বাড়িওয়ালিকে পছন্দ করতেন তার মেয়ের সঙ্গে তো আপনি কাজটা করলেন নাকি?
হ্যাঁ হ্যাঁ,
তার মেয়ের কাছে এই কাজটা করলে এই বাড়িওয়ালি কি সেই বাড়িওয়ালিটি না?
না না,
এটা অন্য বাড়িওয়ালি।
অন্য বাড়ি আমি যে বাড়িতে বাসা ভাড়া থাকি,
যে বাড়িতে আপনি ভাড়া থাকেন, ওকে ঠিক আছে,
এই বাড়িতে। তারপরে হ্যাঁ বললো কি যে
আমি কিছুটা কনফিউজ হয়ে যাবো প্রিয় শ্রোতা, এই কারণেই হবো যে এরকম কেস ওনার জীবনে 25টি। উনি একটা মেয়ের প্রতি রাগ করে 25টা মেয়েকে এভাবে হ্যারাস করেছেন। আপনি চিন্তা করতে পারেন মানুষের জিঘাংসা কি হতে পারে। সুতরাং ওনার জায়গা থেকেও যেরকম জিনিসটা জটিল, বলার জায়গাটা থেকে আমার জায়গা থেকে শুনেও সেটা হজম করাটা খুব জটিল, এবং আপনারাও কিছুটা হ্যাবট ডবর পাকিয়ে ফেলবেন। আমরা শুধু সিনপসিসটা তুলে নিয়ে আসার চেষ্টা করছি, বলুন।
তারপরে আমি শারমিনের বলি, শারমিন আমার ফোন দেয় যে এইভাবে সবকিছু জানিয়ে ফেলাইছে। আমি কে বাড়িয়ে, আমাকে বাড়ি জানি বলেছি তুমি কি বলছো? পরে বলছে আপনি ধরেন ধরে, তারপরে ফোরমান দেখাই জানি আমি কার সাথে সম্পর্ক করি। তারপরে ওই বললো কি আমি আচ্ছা ঠিক আছে, বাইরে যখন বলছে তাহলে তো আমার কেউ আমার তো ধরতে পারে নাই। পরে না তোমার কথা কিছু বললে, পরে আচ্ছা ঠিক আছে। পরে কদিন পরে, দুই দিন পরে কই আসা শারমিন সিনেমা হলে যাইবা? পরে কয় কোন হলে? আমি কই মধুমিতায়, নয়তো জোনাকি হলে। পরে কয় শুক্রবার দিন, আচ্ছা সময় হইব। তারপর নিয়ে গেছি, নিয়ে যাওয়ার আগে তারপর আমি আমার দুইটা বন্ধুরে বলছি কি তোরা যখন কমলাপুর ব্রিজ দিয়ে আমি উপর হাইটে যাবো, তোরা দুই তিনটা বন্ধু বান্ধব ধরবি আমাদের, ঠিক আছে? ধৈরা,
এই শারমিনের ব্যাপারে,
শারমিনের ব্যাপারে ওর কাছে এন্ড্রয়েড সেট আছে, তারপরে আর কি আছে? আমি আর কি আছে ওটা তো বলতে পারি না, সেট আছে একটা, আর টাকা পয়সা থাকতেই যখন আমার সাথে, আচ্ছা ঠিক আছে। পরে আমি ফল দিয়া ছবি দেখা তিনটা সুতে ছবি দেখা ছয়টা আসতে আসি রিস্টায় করে আইসা তারপর ফ্লাই ওই ব্রিজের উপরে উঠছি ওঠার পরে তো অগত আগে ফোনে দাঁড়ানো হয়ে গেছে এস এম এস দিতে আসি আমি তোরা ব্রিজের উপরে দাঁড়া পরে ওরা দাঁড়াইছে দাঁড়ানোর পরে আমার কাছে দাঁড়া তো আবার আমি ওর হাত ধরা আসলাম বুঝছেন ভাইয়া তা মেয়েটাকে আমি আমার বউ তোর বউ কিভাবে তোর বউ হয় তুই বাড়িতে ফোন দে আমি কই ভাই বাড়িতে ফোন দেবো কিলেগা আমার বউ তোর মা তোর আম্মার কাছে ফোন দে না তোর আব্বুর কাছে ফোন দে দেখি তারা কি বলে তোর বউ যদি হয় তাহলে সারিয়ে দেবো আর যদি বউ না হয় ঠিক আছে তাহলে তো তোর খবর আছে আমি কই ভাই দেখেন একটা সত্য কথা বলি আমি ওর সাথে সম্পর্ক করি আমার গার্লফ্রেন্ডটাকে তারপর টাস করে আমার একটা থাপ্পড় মারছে
এই থাপ্পড়ের জায়গাটা একটু পজ দিচ্ছি একটা কথা আপনাদেরকে বলতে চাই প্রিয় শ্রোতা যারা ওর গল্পগুলো শুনছেন বিশেষ করে অনেকেই বিশ্বাস করতে পারবেন না যে ব্যাপারটা এত ইজি নাকি যে একটা মেয়ে কথা বলল একদিন তিন দিনের দিন তার সঙ্গে বাসা থেকে বের হয়ে গেল হাঁটতেছে সে মেয়েটাকে ধরে নিয়ে ধরনের কাজ করলো ফেসবুকে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম এটা অবশ্যই আমাদের দেশের না বাইরের ভিডিও সেটা হচ্ছে যে এক ব্যক্তি তিনি প্রুফ করতেছেন যে একটা কিশোরী মেয়েকে বা একটা মোটামুটি প্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে বাসা থেকে একটা স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলে কিভাবে বের করে নিয়ে আসা যায় এবং কতটা ইজি তো উনি যে কাজটা করতেন আপনারা হয়তো অনেকেই ভিডিওটা দেখেছেন ইটস আ ভাইরাল ভিডিও যে মেয়েটার সঙ্গে ফেসবুকে সম্পর্ক করতেন সম্পর্ক করে ওই মেয়েটার বাবা মার সঙ্গে কানেক্ট হতেন কানেক্ট হয়ে তাকে বলতেন যে তোমরা এই বিষয়টা তোমার মেয়েকে বলো না আমরা শুধু প্রুফ করে দেখাতে চাই যে তোমার মেয়েকে আমি কিভাবে ইজিলি তোমাদের বাসা থেকে আমি বাইরে নিয়ে আসতে পারি ডিনার করার জন্য হোক বা ডেটিং করার জন্য হোক এবং বাবা মাও বিষয়টা গোপন রাখতো তো যথারীতি সে কথা বলতো কথা বলার সাত দিন বা পনেরো দিনের মধ্যে যখন বাবা মা বাসায় থাকতো না সে তাকে অফার করতো যে চলো আমরা বাইরে কোথাও ডেট করি বা আমরা কোথাও ডিনার করি মেয়েটা রাজি হয়ে যেত এবং বাবা মাকে সে করতো কি তার নিজের ভ্যানে তুলতো কারে তুলতো তোলার পরে সে মেয়েটাকে ঠিক গিয়ে ওই সময়টা যেভাবে মিট করার কথা সেভাবে বের হয়ে আসতো যখনই তার সঙ্গে মিট করতো গাড়িতে উঠে যেত পেছন থেকে বাবা মা তাকে ধরতো যে তুমি কিভাবে একটা স্ট্রেঞ্জারের সঙ্গে যাকে তুমি চেনো না জানো না বুঝো না সেরকম একটা ছেলের সঙ্গে মাত্র এক থেকে দুই সপ্তাহের কথা বলে আমাদের অ্যাবসেন্স আমাদেরকে না জেনে তা তুমি বাসা থেকে বের হচ্ছ সো দিস ইজ দ্য ওয়েস্টার্ন সোশ্যাল রিয়েলিটি অ্যান্ড আজকের এই বিশ্বায়নের যুগে আমরা যদি বলি এটা ওয়েস্টার্ন কালচার এটা বলাটা ভুল হবে কজ আমাদের সোসাইটিতে ওই বিষয়গুলো ঘটে আমরা হয়তো সামাজিকতার জায়গাটা থেকে বিষয়টা অতটা ভাইরালি দেখি না কিন্তু আমাদের সোসাইটিতে বিষয়গুলো ঘটে আমাদের লাইফটা এখন আর দেশ কাল সীমানার প্রাচীরে আবদ্ধ না প্রযুক্তির সুবিধা আমরা নিচ্ছি যে কোনো ভাবেই নিচ্ছি এবং সেটা কেন না কেন জানি প্রত্যেকের জীবন মান জীবন আচরণকে কোন একটা জায়গায় ভুলের জায়গাতে হোক পাওয়ার জায়গাতে হোক না পাওয়ার জায়গাতে হোক সবাইকে সেম করে ফেলছে এবং এই ছেলেটি যখন বলছে যে সাত দিনের সম্পর্ক করে মেয়েটিকে বের করে নিয়ে আসতেছি আমার ট্র্যাপে ফেলে দিচ্ছি এরকম একে একে ২৫টা সম্পর্ক এটা আপনার কাছে অস্বাভাবিক মনে হলো আমার কাছে মনে হচ্ছে না দিস ইজ পসিবল বলুন তারপরে কি হলো থাপ্পড় মারলো আপনাকে
থাপ্পড় মারার পরে আমি ওদের পাও ধরি যে ভাই আমার মাফ করে দেন ঠিক আছে আমার ভুল হয়ে গেছে ভুল হইবে কেন তারপরে আমার সিটনেসে আগে তারপরে মেয়েটার হাত ধরছে হাত ধরিয়া শারমিনের হাত ধরার পরে সেট হয়ে গেছে সেট দিয়ে গেছে তারপরে ওর কাছে ব্যাগ আছিল ব্যাগে ৩০০০ টাকা ছিল টাকা নিয়ে গেছে
নিশ্চয়ই মেয়েটা কষ্টার্জিত পয়সা যেহেতু মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতো ওকে
তারপর নিয়ে গেছে তারপরে মেয়েটার ওই সময় আমি কিছু করতে বলিনি ঠিক আছে জাস্ট এইভাবে করতে বলছি তারপরে মেয়েটারে করে তুই আগে যা আর তুই ওইদিকে যা
দুজনকে আলাদা করে ফেলে
আমি হেঁটে গেছি আর ওইদিকে গেছে আলাদা করে গেছে পরে মোবাইল আমারটা দিয়ে দিয়েছে ওই সময় যে তোর মোবাইল তো সরু মোবাইল ঠিক আছে তোর মোবাইলটা লিয়ে যা আর ওর মোবাইলটা রেখে দিই পরে আমি বাসায় গেছি বাসায় যাওয়ার পরে হয়তো বাসায় গেছে যাওয়ার পরে হয়তো ফোন দিয়ে কি দিয়ে কথা বলবে আমার নাম্বার মুখস্থ নিয়ে গেছিল তোর বাসায় যাই আমি নাম্বার লেখা আর নাম্বার দিছি যে নাম্বার ফোন দেওয়া বাইরে দিয়ে পরে কয় দেখো কি হয়ে গেল যদি অন্য কিছু পুলিশে ধরতো বা কিছু করতো
মেয়েটা কি তারা রেপ করেছে
না রেপ ওদিনকার করতে বলে
শুধু ওদিন রেপ করেনি শুধু টাকা পয়সা রেখে তাকে ছেড়ে দিয়েছে
জি
ওকে
তারপরে আমি পরদিনকার কাজে গেছি মিস্ত্রি হয়েছি ২০০০
এটা আপনি কেন করালেন আপনার উদ্দেশ্যটা তো অন্যরকম ছিল টাকা পয়সাটা আপনি কেন চিন্তায় করলেন তাকে
টাকা পয়সা মানে ওইদিনকার টাকা পয়সা ওর কাছে থাকবে এটা আমি জানি যে আমার কিছু টাকার দরকার
আচ্ছা মানে এই ভাগটা আপনি পেয়েছেন
হ্যাঁ ভাগটা কি সম্পূর্ণ আমার কাছে দিত আর আইনা মানে প্ল্যান আমার সবকিছু
আপনার কাছে দিত আপনি ওখান থেকে কিছু টাকা
কিছু টাকা ওদেরকে দিয়ে দিতাম মানে সম্পূর্ণ প্ল্যান আমি করতাম ঠিক আছে তারপরে ফোন দিস কয়ে দেখো আজকে কি হয়ে গেল আল্লাহ আমাকে বাসাইছে আমি হ্যাঁ আল্লাহ বাসাইছে আমাকে পরে কাজটা ঠিক আছে এবার আর ভুল হইব না এবার হাঁটাচলা করা যাব না পরে আমি কোনো শারমিন তুমি দিতুন কবে কবে পরে কয় ৫ তারিখে পরকে আমার কিছু টাকার দরকার তুমি কিছু টাকা দিও তো পরকে কত টাকা আমার ৫০০০ টাকা দরকার পরকে কি করবা আমাকে দরকার আছে পরকে আমি একজনের কাছ থেকে আনি দিতে পারি আবার কদিন পর দিয়ে দিতে হইবে আমি কাজটা ঠিক আছে দিয়ে দেবো কদিন পরে পরে আইনে দেশে ওদিন করি আমি আবার কদিন পরে মানে ওর সাথে যদি ডেট দিতাম যে আমি তিন দিন পরে টাকা দিয়ে দেবো পর ডেট যদি তিন দিন পরে টাকা না দিতে পারতাম আমি বলতে তোমার টাকাই দরকার নেই টাকা লাগবো না আই ভিবিজি দিয়েছিল, তোমার টাকার দরকার নেই। পরকে আচ্ছা ঠিক আছে, আমি আবার পরে দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, পরে একদিন করলাম কি, 3,000 টাকা লইয়া আর ফোন দিছি যে শারমিন তুমি কই? পরকে আমি তো পার্লারে কই, আজকে 3,000 টাকা আমি আনছি তোমার জন্য, তুমি আমার কাছে টাকা পাবো না, আমার টাকার দরকার নেই, ওটা তোমার দিয়ে দিছি। তুমি আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, আমার দিয়ে দিছো, ভালো হয়েছে। তারপরে আমার কই বেশি দিন তো সম্পর্ক হয়ে গেছে ওর সাথে, তো সম্পর্ক রাখার প্রয়োজনই আসে না, তখন কি করা যায়? তখন ভাই আমি যে বিল্ডিং কাজ করি টাইসের, এই যে ফ্লোর গুলা আপনি মনে হয় চিনবেন, সবুজবাগ নাম শুনছেন?
জি,
বালুর মাঠ বৌদ্ধ মন্দির।
ওকে,
ওই জায়গায় বিল্ডিং এর একটা বালুর মাঠ আছে, মাঠের কোন এক বড় একটা ছয়তলা বিল্ডিং আছে।
ওকে,
ওই বাড়ির আমি অন্য একটা টাইস কন্ট্রাক্টরের কাজ করতাম, ছয়তলা পুরো বিল্ডিং এর কাজ আমি করছি।
ওকে,
তা ওদিনকার আমি প্ল্যান করলাম কি, আজকে ফ্লোরটা করি, আজকে ফ্লোর করলে কালকে শুরু হইবে, কালকে হাঁটাচলা করা যাইব। আমি প্ল্যান করি, এটা ফ্লোরটা করছি, করার পরে শারমিন বললাম কি, যে শারমিন আমার এক ফুপুর বাসা যাইতে হইব। পরে কয় কেন?
ঠিক আছে, এখান থেকে আমরা ফিরবো প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিতে যাচ্ছি, ঠিক রাত 12টায় আবারও ফিরছি। আর জেকি প্রিয়াকে আপনি শুনছেন মাসের শেষ যাহা বলিব সত্য বলিব অর্থাৎ JBSB আনসেন্সর্ড এপিসোডে। আমাদের পেজটির ঠিকানা www.facebook.com/JBSBUncensored, স্পেলিংটা হচ্ছে JBSBUNCENSORED, দ্যাট ইজ কল JBSB আনসেন্সর্ড। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself.
ABC Radio.
Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself.
সময় রাত 12টা, প্রিয় শ্রোতা, এবং আপনারা শুনছেন JBSB Uncensored on 89.2 FM। আপনারা শুনছেন রুবেলের জীবনের অপ্রিয় সত্য। ওকে রুবেল, তারপর?
তারপরে পরে বলে কোন ফুর বাসা, আমি বালুর মাঠের কোন একটা বাড়ি আছে, ওই ফুর থাকে, ওই জায়গায় যাওয়া লাগবো রাত্রে 8টা বাজে, 7-8টা বাজে যাবো তোমার দেখতে চাই। পরে পার্লার থেকে আসছি 8টা বাজে, পরে এখন আজকে যাবো না কালকে যাবো, পরে আজকে চলো। পরে ওইদিকে আমার কয়েকটা বন্ধু বান্ধব বলে রাখছি, তোরা ওই জায়গায় থাকবি, আমি মেয়ে নিয়ে আমো। তার উপরে নিয়ে গেছি টাইস করছে বিল্ডিং, ওই জায়গায় তো অন্ধকার, আমি অন্ধকারই আমার ফুপু থাকে। পরে তোমার কাছে কি কি আছে ওদিন করে আমি বলি, তোমার কাছে কি কি আছে? কি আছে? সবই তো লইয়া গেছে। কি আছে? আমি কি আছে মানে সবই তো লইয়া গেছে, মোবাইল নাই, কিছু নাই, কিছু নাই, অন্য জনের ফোন দিয়ে কথা বলি। পরে কই তাছাড়া কি আছে? কিছুই নাই। পরে হাইসে দিছি আমি, কই আমি বললাম। পরে ওরা উপরে উঠে গেছে, আমার বন্ধু বান্ধব উপরে উঠে গেছে। ওটার পরে কে জায়গায় বাড়ির ছেলে আইসে, দেখো কি অবস্থাটা বলে। পরে আমি আরে রাইক কই জায়গাতে, আমি নিচে আই পড়ছি তুমি। তারপর ওরা চারজন ওর সাথে শারীরিক সম্পর্ক করে, মনির বাবু
সম্পর্ক করে, মানে ওকে তো রেপ করে অ্যাকচুয়ালি, আপনারা রেপ করেন, আপনিও ছিলেন তাদের মধ্যে?
আমি তো করতাম না।
আপনি কারোর সাথেই করতেন
না? না, আমি একটা কথা বলছি, সবাই তো আগে প্রথম বলছি, আমি লাস্ট পর্যায়ে যার সাথে সম্পর্ক করবো, শারীরিক সম্পর্ক, তারই আমি বিয়ে করবো।
দেখুন কি অদ্ভুত মেন্টালিটি, মানে ইটস আ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, অফকোর্স ইটস আ ডিসঅর্ডার, এবং ডক্টর তাজুল ইসলাম ভালো বলতে পারবেন এই বিষয়টা নিয়ে, যে উনি একটা কথা বলতেন, আমি ওনার কাছ থেকে শুনে শুনে শিখেছি, যে ড্রাগ এবং এই শরীরবৃত্তি যেই চাহিদাগুলো, বিশেষ করে শরীরবৃত্তির সমস্ত চাহিদা না, বিশেষ করে কামনাজনিত যে চাহিদাগুলো বা যৌন চাহিদাগুলো, এটা ব্রেনের একটা জায়গাতেই চাহিদাটা উৎপন্ন হয়। তার মানে ড্রাগের চাহিদা যে পরিমাণ মারাত্মক, এই চাহিদাটাও ঠিক ওই পরিমাণে মারাত্মক। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ও 25টা মেয়ের জীবনে দুর্বিষহ 25টা মেয়েকে সামহাওর বন্ধুদের দ্বারা দিয়ে রেপ করিয়েছে, এবং একটাকে ও ছুঁয়ে দেখে নাই, কারণ ও প্রতিজ্ঞা করেছিল যে যার সাথে পরবর্তীতে সম্পর্ক করব তাকে বিয়ে করবই। প্রথম জনের সঙ্গে প্রতিজ্ঞা ছিল তাকে বিয়ে করার, করতে পারেনি, এবং যে কারণে সে প্রতিজ্ঞা করেছিল যদি এই সম্পর্কে যায় তাহলে বিয়ে করব, কিন্তু প্রতিশোধ নেবার জন্য যত বেশি মেয়েকে ওর জায়গা থেকে শব্দটা হচ্ছে নষ্ট করা সম্ভব তত বেশি নষ্ট করবো। ইটস ভেরি ভেরি সাইকিয়াট্রিক ডিলেমা, এবং এটা কি আমি ঠিক জানি না, এই ডিসঅর্ডারটা আসলে কি, হয়তো ডক্টর তাজুল ইসলাম ভালো বলতে পারবেন, উনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। জি বলছিলেন, বলুন। তারপরে আপনার চার বন্ধু মিলে তাকে রেপ করে,
তখন ওই একদানে ওই জায়গাতে পড়ে থাকে। তারপর আয়েশে বলে কি, আমি নিচে চা খাইতে আসি, পরে আয়েশে বলে কি এইভাবে অজ্ঞান হয়ে গেছে, আমি রেখেছি জায়গায়, পর ঘরে রেখেছি। পরে আমি কি একটা কাজ কর, তোরা আমার মামলা দিয়ে দিব, তুই একটা কাজ কর, আমার বাইন দেয়া, হাত বাইন দেয়া, পিছন দেয়া, তারপর বিল্ডিং উঠা, ওই বিল্ডিং এর দারোয়ানের সাথে আমার পরিচিত, বুঝছেন, বিল্ডিং এর পিছন হাত বাইন দেয়া, তারপর বিল্ডিং উঠেছে, উঠানোর পরে আমার ওই জায়গায় ওরা নিয়ে ফেলাইছে। ঠিক আছে, ফেলানোর পরে পরে আপনারা ওরা এইভাবে করছেন কিসের জন্য? পরে তুই এই জায়গায় নিয়েছে কিসের জন্য? এই জন্য তো এইভাবে হয়েছে। পরে ওরা চলে গেছে, তারপরে হাত বাঁধছে নর্মালে, বুঝছেন, তারপরে আমি আস্তে আস্তে খুলে ফেলাইছি হাত খুলে, তারপরে ডাকি শারমিন, শারমিন এইভাবে হয়েছে, ডাকি, ডাকার পরে এরপর অনেকক্ষণ পরে হয় উঠছে, জ্ঞান ফেরছে, দেখো এইভাবে হয়েছে, হয়েছে, আমি যা হোক তোমার আমি কদিন পরে বিয়ে করবো, এটা বলছি, কতদিন পরে সবকিছু আমার জন্য হয়েছে, আমি নিয়ে না নিয়ে কদিন পরে বিয়ে করবো। তারপরে ভাই এভাবে অনেক দিন যাবত গেছে, কিন্তু ওর কাছ দিয়ে আমি প্রায় 50-60 হাজার টাকা খাইছি। তারপরে এক পর্যায়ে লাস্ট ফিনিশে নেওয়ায় বলছে কি আমার আজকে বিয়ে করা লাগবো, দেখা করো। দেখা করছি আর বান্ধবী নিয়েছে, আর বান্ধবীর জামাই নিয়েছে। তারপর মান্ডা এই জায়গায় একটা কাজী অফিস আছে, তারপর কাজী অফিসে নিয়ে যায় বিয়ে করবে আমার জোর করে। তারপরে আমি কাজী রে যাইয়া মাফসাই যে আমি বিয়ে করবো না। তারপর কাজী বুঝতে পারছে, বোঝার পরে আমি তারে বলছি 2000 টাকা দেবো আপনারে, ঠিক আছে বিয়েতে না হয়। পরে কাজী তোমাকে ভোটার ইন্ডিকেট আছে? আমি না ভোটার ইন্ডিকেট নাই। ভোটার ইন্ডিকেট আনলে আরো 2-3 দিন লেট হবে বাড়িতে আনলে। পরে আজকে তো তাহলে 2-3 দিন পরে বিয়ে করো। ওই জায়গাতে ভাই আইসা পড়ছি। তারপরে এই যে মুগ্ধ হসপিটাল, এখন নতুন হসপিটাল উঠছে, ওই জায়গায় একটা কাজী অফিস আছে, হারা লই আইসা ওই দিনকারি। পরে কয় কোনো কিছু লাগবো না, এই জায়গা নিয়ে বিয়ে হইব। আমাকে আসতে চলেন। এখন ওই জায়গায় ইয়া ফাইসা যাওয়া ধরছি, বিয়া হইবি কাজিরে। আমি বলতে আছি আমি সোহে টিক মারি, তারপরে আমি আবার হাতের হিসারে দিয়ে বলতে আছি, কিন্তু হ্যাঁ শুনতে আসে না, হ্যাঁ বিয়া পরাই দেবো। পরে আমি আবার করলাম কি যে আমি নিজ দিয়ে আই, কয় কেন আমি একটু কাজ আছে, পানি খামো, কয় পানি হইয়া আছে, আর তো বুঝতে পারছে পানি হইয়া আছে, আমাকে বাথরুম ধরছে, পরকে বাথরুম হয়েছে। আর আমি কি বলবো, আমি তো কোনো কিছু খুঁজে পাই না। তারপর বলি আমার নিচে এখন যাওয়াই লাগবে, একজন ফোন দিয়েছে আমার টাকা পাইব আর আমি দিতে আসি দিয়া। পরে কয় আমি যামু আরামু, তো আমি বাইরেছি, বাইরের পরে আমি ওইদিকে দিয়া পলাইছি, আমি চলে আসি। তো তারপর এইভাবে করতে করতে অনেকগুলো ভাইয়া অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করি, প্রায় 25টা মেয়ের জীবন নষ্ট করি। কিন্তু এর ভিতরে আমার ফ্যামিলি এইভাবে জানার পরে আমার ফ্যামিলি বাড়িতে নিয়া আমার একটা বিয়ে করে। আমি আচ্ছা ঠিক আছে তোমরা দিয়ে কইবা, বাট আমি বিয়ে করবো। তা আমার মনের ভিতরে বিয়ে যখন বিয়ে করো ওই মেয়েটার আমি দিব আরো বেশি কষ্ট। যেদিন বিয়ে করাইছে বাড়িতে নিয়ে সবকিছু হয়েছে, আমার ফ্যামিলি মনে করেন মামায় তারা সবাই মার্কেট করছে, প্রায় 60-70 হাজার টাকার মার্কেট করছে। যেদিনকার দেখছি ওদিনকারি বিয়া, ওদিনকারি পছন্দ থাকে ওদিনকার বিয়া, ওদিনকারি উঠেই আনবো। তারপর উঠেই আনছে, পরের দিনকে পালাই বরিশালে করছি, যেদিন বিয়ে হয়েছে।
ওকে
বরিশালে করছে, কাবিন করছে না 2 লাখ। কাজী বলতে আছে বলো কবুল, আমি বলছি নো ভুল। এখন কাজী ওটা বুঝতে পারে নাই, আমি ওটা বলছি আমি কবুল বলিনি, আমি বলছি নো ভুল। আমার মনে তো শয়তান কি বুদ্ধি। তখন ওইভাবে মেটার উড়াই এনে বাড়ি। তারপর পরের দিন সকালবেলায় আমি বরিশাল পালাই এসে পড়ি। আসার পরে আমার এক বন্ধু বললাম আমাদের রনি, আবার অমৃতলাল লেখাপড়া করে, ওর বাসায় থাকে অনেকদিন যাবত, ওদিক দিয়ে বাড়ি দিয়ে ফোন দেয়। পরে আবার বাড়িতে গেছি, পরে কি জন্য এইভাবে গেছে, এমনিতেই কাজ আছিল, এইভাবে কেউ যায় এইভাবে। তারপর মেয়েটার কই আমি তো বিয়ে করিনি, আমি তো ওই সময় কবুল বললি, বলছি নবুল। হ্যাঁ এটি তো শোন নাই সবাই, শোন নাই, তাই মেয়ের পছন্দ করে বিয়ে করবো বলতে আমি। আমি কই এখন বুঝুক মেয়েরা, যখন আমি যখন প্রথম একটা সম্পর্ক করছি তখন কেউ এটি মানে নিতে আসো না, কেউ ই করতেছে না, তখন তোমরা এখন বুঝো, তোমরা লেডি সবকিছু মারে বলি, তারপর মামারে সবাই রেডি বলি। তারপরে বলে কি তা তুই এইভাবে কতদিন তোর চলবে, আমি যতদিন বাইসে থাকবো ততদিন চলবো এইভাবে। পরে এখন মেয়েরা মামলা করে দেবো, এখন তারা ভয়ভীতিক দেখাইতেছে মামলা করে দেবো। তারপর এটা মীমাংসার ভিতরে যাবো, মেয়েরা সারিয়ে দিলে 1,20,000 টাকা দেওয়া লাগবো। পরে কে আচ্ছা ঠিক আছে 1,20,000 টাকা দিয়ে দাও, কই ভমু আমাকে ডিভিএস করা আছে না, তোমাকে ডিভিএস ভাঙে টাকা 1,20,000 টাকা দিয়ে দাও। আমি একটা ডিভিএস করছিলাম, ডিভিএস 80,000 টাকা হয়েছিল, তো ওইটা আর আর কিছু টাকা মামা দিয়েছে 1,20,000 টাকা হয়েছে, কেটে দিয়ে দিয়েছে লোন উড়িয়া 1,20,000 টাকা মেয়েরা সারিয়ে দিয়েছে। বুঝবা
1,20,000 টাকা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দিল
1,20,000। তারপরে আমি ঢাকায় চলে আসি, ঢাকায় চলে আসার পরে তারপর আমি একটা প্রতিজ্ঞা করে কি যে সবকিছু করলাম, 25টা মেয়ের লাইফ এবার নষ্ট করছি, সবকিছু আমার ডায়েরি তো লেখা আছে ভাই, আমি তো খুলনা থেকে আসছি, নয়তো আমি সবকিছু প্রমাণ নিয়ে যেতাম, ডায়েরিটি আছে সবকিছু, ফোন টোন সবকিছু ইটি আসছিল আমার কাছে প্রমাণ। তো আমি ডায়েরিতে প্রতিটা লাইনে লিখে রাখতাম যে কোন দিন কবে কিভাবে কিভাবে করছি, কোন দিন গেছি। লাস্ট পর্যায়ে আমি আমার এক ভাই আছে টাইজ মিস্ত্রি, হ্যাঁ মুন্সীগঞ্জ একটা কাজ নাই, তা আমি এ সময় মুগ্ধাই থাকি। হ্যাঁ বলছে কি যে রুবেল কাজটা তোর জন্য নিয়েছি, তোর কাজ করার দরকার, তোর ছাড়া কাজ কেউ করতে পারবো না। আমি ভাই আমি যাইতে পারবো না, অত দূর আমি কাজ যাবো না। পরে তো তোর জন্য কাজটা নিয়েছি, তুই কি করবি, আশা লাগবো না? আমি কই না ভাই আমি যাবো না। দেখ তোর সাথে অনেকদিন পরিচিত, আমার সাথে অনেক সম্পর্ক, তো সম্পর্ক থাকবো না। আমি কাজ ঠিক আছে ভাই আমার এই জায়গায় নিজের কাজ চলে, তাহলে আমি কাজটা করবো। 2016 সালে ঘটনা। তারপরে আমি কাজে যাই, কাজে যাওয়ার পরে ওই বাড়ির মুন্সীগঞ্জ বাবের সার স্ট্যান্ড, মেয়ের নাম হয়েছে নুরসাদ জাহান দিক্তি।
ওকে
তো আমি যেদিন যাই ওদিনকারই একটা বেসিং আছে, বেসিং এর টাইজ বসাইতে আসি। তখন ওর মায় আসে, আসার পরে বলে মিস্ত্রি কি নতুন মিস্ত্রি আইছে? ফর কয় হ্যাঁ। ওই ভাই বলে ওই ভাইয়ের নাম হয়েছে আউয়াল, আর হ্যাঁ ছোট ভাই সাথে আসিল হেল্পার, আর আমার সাথে গেছিল রশিদ ভাই নামে এক বড় ভাই আমার, আর আমি এই চারজন ওই বাড়িতে কাজ করতে আসি।
ওকে
তারপরে ঈদের যে গত বছর কোরবানি নিতেছে না, ঈদের 5 দিন আগে 7 দিন আগে কাজে গেছি। তা 5 দিন আগে কাজ করছি, তখন তার একটা তার মেয়ে হয়েছে, বাড়ির মেয়ে হয়েছে 4টা, আর ছেলে হয়েছে 1টা। তো আমি যখন ঈদের সময় বাড়িতে চলে আসি, তারপরে আমার ওই ভাই কইল কি তুই আর আমার ভাই যাইয়া যে বাড়িতে কাজ আছে মুন্সীগঞ্জে যে কাজ রেখেছি ওই কাজ দিয়ে কর। আমি কই না ভাই আমার একলা যাইতে ভালো লাগে না। পরে পাঠাই দিয়েছে বরিশাল দিয়ে আইসি। আসার পরে ওই আর হ্যাগো বাসাতেই খাওয়া দাওয়া করতাম, তো আমি ওই বাসাতে খাওয়া দাওয়া করতে গেছি। তারপরে হ্যার মেজো মাইটা আমার দিকে তাকাই থাকতো বারবার, দীপ্তি বারবার তাকাই থাকতো। আমি রাহান বলে কি ভাই মেয়েটা তোমার দিকে বারবার তাকাই থাকো, আমাকে লাইনে আইতেছে, এবারে হাসি। হ্যাঁ ওর কি আসলে তাকাই থাকি জন্য
টার্গেট কি ছিল মেয়েটার ক্ষেত্রে? এই সেম টার্গেট,
সেম এই টার্গেট, কিন্তু বলতে আছি ভাই
জি
আমাকে আমার দিকে তাকাই থাকে কারণ কি? মেয়েটার কাছে আমি জিজ্ঞেস করবো। পরে এক পর্যায়ে একদিন আমি দীপ্তিরে বলে কি আচ্ছা আপনি আমার দিকে তাকাই থাকেন কিসের জন্য? পরকে এমনিতেই পরকে বারবার তাকাই থাকেন, আমার লজ্জা কর না, বারবার তাকাই থাকেন, পরকে এমনি তাকাই। পরে কই এমনি তাকান, আচ্ছা ঠিক আছে এমনি তাকান তো ভালোই। তা আবার কাজ করি ভাই, ওই সময় আমি যখন কাজ করি তখন আয় আমার পাশে দাঁড়িয়ে থাকতো, আমি যখন খাইতে যাই তখন আয় আমার সবকিছু এনে খাওয়াইতো। এক পর্যায়ে আমি আর জিজ্ঞেস করি আসলে এগুলো কিসের জন্য করতে আছেন? পরকে আপনি কি কার সাথে রিলেশন করেন? আমি কই না। পরকে কি রে? পরকে এমনি বললাম। পরকে আচ্ছা ঠিক আছে আমার একটা কথা শুনেন আপনি। পরকে কি কথা? ঠিক আছে পরে সকালবেলায় কথাটা বলছি, কাজ করতে আসি অগবাড়িতে, তাই অয় প্রায় পরে নাই ওই দিন। ঠিক আছে আচ্ছা আপনার সময় দিলাম 10 মিনিট, আমার বলে 10 মিনিটের ভিতরে কথাটা বলেন, আমাকে 10 মিনিটের ভিতরে আগে বাধ্য হইব, 10 মিনিটের ভিতরে কথাটা বলবো আগে বাধ্য হইব। পরকে আচ্ছা ঠিক আছে ভাবেন, তাহলে বিকাল বলেন? আমাকে হ্যাঁ বিকাল বলবো। বিকালে ভাই বৃষ্টিতে ভিজা, তারপর প্রায় পরে আইয়া ওই বিল্ডিং আইয়া আমার কথা শুনতে আইসে যে ভাইয়া কি কথা বলবেন? পরকে শোনাই লাগবে? কহা শোনা লাগবে। পরে কই তোমার খুব ভালো লাগছে আমার? হ্যাঁ। পরে বলে ইস এটাকে আমার ফ্যামিলি মানিয়ে নেব? তখন আমি কই আচ্ছা ঠিক আছে মানিয়ে নেব না, তাহলে আমার দিকে আপনার তাকাইব না কিছু না, কথাও বলবেন না। পরে আমি তাকামু সব করবো আপনার দরকার নেই, এটা কয় আর আপনার ভালোবাসো এটা বলে বইলে গেছে গা। তারপরে একদিন দুদিন একদিন দুদিন এইভাবে আমি আরে কথা বলি না ওর সাথে, ওই সব কিছু আইনে আমাকে খাওয়াইতে আছে। তারপরে আমার ফোনের ভিতরে একটা লেটার লিখে দেয়, সকালবেলায় অগবাসায় খাইতে যাই রাত্রবেলায়, তখন একটা লেটার লিখে দেয় যে তুমি কি আপনি কি কালকে আমার সাথে দেখা করতে পারবেন, কালকে তাইলে আমারে জানান পইরা। পরে আমি আবার পইরা তারপরে আমি যাইয়া নানার ঘরের সামনে দিয়ে আচ্ছা ঠিক আছে দেখা করতে পারবো। পরে সকালবেলায় যায়, যাওয়ার পরে অগর রুমে যাওয়ার পরে খুব 6টা বাজে যায় ফোন দিয়ে আমার আসতে আছে, আমাকে আসতে ঠিক আছে আসো। পরে আসার পরে অগ কিসিং রুমের ভিতরে আমি আর কথা বলি, তখন ওই রাজি হয়ে যায়। ঠিক আছে তখন আর আমি কিস করি প্রথম, আর অনেক ভালো লাগছে ওই সময় বুঝছেন, যে আমি ওই সময় বলছি যে আচ্ছা ঠিক আছে আমি আর কোনো মেয়ের লাইফ নষ্ট করবো না, এই আমার লাস্ট, আর এই আমি বিয়ে করবো, এইভাবে একটা নিজে চিন্তা ভাবনা করছি। তারপরে আপনি আমার কিস দিলেন? আমাকে হ্যাঁ কিস দিলাম। পরে আমি শুধু বলছি রাজি হয়েছি এইটি? আমাকে হ্যাঁ ঠিক আছে। পরে প্রতিদিন অগবাড়িতে 1 মাস আসালাম, প্রতিদিন মনে করেন এইভাবে কন্টিনিউ এইভাবে চলতো, আসতো একদিন পরপর আসতো রুমে সকালবেলায়, একদিন পরপর আসতো, এইভাবে হইতো। তারপরে তো অগবাড়িতে কাজ সব সম্পূর্ণ কমপ্লিট করে আসে, পরি আসার পরে আমি মুগ্ধ থাকি ওই সময়। পরে 7 দিন পরে ফোন দেয়, ও যেদিন আইসি ওদিন কারো ফোন দেয়, পরে কয় তোমরা ঠিকভাবে গেছো? আমি হ্যাঁ ঠিকভাবে আইসি। পরে আমাকে আচ্ছা তুমি আমার সাথে দেখা করবো কবে? পরে আমার তো সময় নাই, 2-3 দিন পরে দেখা করি। আমাকে আচ্ছা ঠিক আছে দেখা করো। পরে আমার ফোন দেয় আজকে দেখা করি, আজকে কাজে যাই না। আমি ঠিক আছে আজকে কাজে যাবো না। তখন গুলিস্তান আসে হয়, পরে ওই প্রথম দিন ঢাকায় আনি, আনার পরে পরে অনেক কিছু কিনে দিই, 3,000 টাকার মার্কেট করে দিই
ওকে
ওদিনকারে। তারপরে পরের সপ্তাহে আবার আরে আবার বাসায় দিয়ে আই, বাসায় কি ওই স্টানগো দিয়ে আসি। তারপর ওই জায়গা মানে ওই আই তো বাসায় বললে তো আমি প্রয়োগ করি একবার ক্লাস করি। আমি আবার এক সপ্তাহ পরে পরে দীপ্তি একটা কথা বলবো, এদিকে তো কন্টিনিউ কথা বলাই হয়, SMS কথা বলা হয় আর ফোনে কথা বলা হয়, ফোনে বেশি কথা বলা হইতো না কিন্তু SMS কথা বলা হইতো সবসময় অল টাইম, দিনটা 24 ঘন্টা এইভাবে কথা বলা হয় SMS এ, মানে অর্জন আমি পাগল হয়ে গেছি। তার একদিন আমি বললাম কি আমার মনের ভিতরে চিন্তা হয়েছে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করা লাগবো, যে ওর আমি মন থেকে ভালোবেসে বলাইছি। ঠিক আছে তারপর আমি একদিন ওর ফোন দিই যে তুমি আজকে ঢাকা আসতে পারবা? ওর আজকে না কালকে আসতে পারবো। তুমি কিন্তু আমার ওই জায়গায় টাইসে লই যাবা স্টানে। হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে। আমি কাশপুর দিয়ে যাত্রা করি, এতে গাড়িতে চড়ছি, চড়ার পরে একবারে বাবুসার স্টানে গেছি, যাওয়ার পরে অয় অগবাড়িতে CNG নিয়ে তারপরে স্টানে আসছে, আসার পরে আরে আমার বাসা নিয়েই পরে আজকে তোমার এই জায়গায় আনছি গা জানো, ফ্ল্যাট বসে থাকতাম তোমার এই জায়গায় আনছি গা জানো। পরে কি আরে ওই তোমার সাথে শারীরিক সম্পর্ক করবো তোমাকে বিয়ের আগে? আমি কই আচ্ছা ঠিক আছে আমার দেওয়ার দরকার নেই। ঠিক আছে তুমি তাহলে অন্য ছেলের সাথে তোমার কোনো রিলেশন আসেনি? পরে কয় না তুমি যেটা চাবা তাহলে এটাই দেবো। তো ভাই ওদিন গার এক পর্যায়ে ওর সাথে শারীরিক সম্পর্ক হয়ে যায়, প্রথম ওর লাইফেই প্রথমেই ফার্স্ট ওর লাগে শারীরিক সম্পর্ক হয় ওর লাইফে ফার্স্টেই। আবার বাড়িতে দিয়ে আসি, ওদিনকার বললো কি আজকে যে কাজটা করছো তুমি কি আমার বিয়ে করবা? আমি হ্যাঁ তোমার আমি বিয়ে করবো। পরে কয় কিরা কাটো কসম তোমার আমি বিয়ে করবো বলছি। তারপরে আবার এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে এইভাবে আরে ঢাকায় আনতাম বুঝছেন, এক সপ্তাহ পরে আনার পরে আবার একই কাজ হইতো ওর সাথে এইভাবে, মানে ওর সাথে 9.5 মাস সম্পর্ক ছিল। তারপর আর SS পরীক্ষা আরম্ভ হয়, তারপরে SS পরীক্ষার কোর্সেন গুলো আউট হয় এবার, তো আমি কোর্সেন গুলো আরে আনিয়ে দিতে আসি। তারপরে 5টা পরীক্ষা যখন হয়, অঙ্ক পরীক্ষা যখন আরম্ভ হয় তখন করে অঙ্ক পরীক্ষা নাকি আউট হয়েছে। আমি বলছি কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আমার বন্ধু এক বোর্ডে চাকরি করে বরিশালে, আর কাছে ফোন দিয়ে দেখতেছি বরিশাল বোর্ড আর বংশীগঞ্জ এই বোর্ড ঢাকার বোর্ডে এক নাম, তাছাড়া দেখতেছি প্রশ্ন যদি আউট হয় তোমার আনিয়ে দিতেছি। তারপরে শুনছি যে প্রশ্ন আউট হয়েছে, তারপর আইনে দিছি, এক পার্ট মিলছে এক কলম মিলছে দুই কলম মিলে নাই। পরে আমার বললো কি একটা কথা বললাম কি যে আমার ফ্যামিলি আমার বিয়ে দিতে চায়, তুমি কি করবা? আমি ওকে হঠাৎ বিয়ে দিয়ে দেবো, কারণ কি এঙ্গেজমেন্ট করে রাখবো, আর আমার একটা ছেলে ডিস্টার্ব করতে আছে সাগর নামে। আমি কই কোন জায়গার সাগর? পর কাম গে লাগারি কি করে ছেলে, ওকে ডান্স করে। কতদিন যাবত ডিস্টার্ব করতে আছে? প্রায় মাসখান। তুমি আমার বলছো আগে? বলে নেই। কয় না বল নেই, বলেছি মাফ করে দেবো, সরি। আমাকে আচ্ছা ঠিক আছে, তোমার ফ্যামিলি বিয়ে দেবে? পরকে হ্যাঁ বিয়ে দিয়ে দেবে। পরকে সাগর আমার এইভাবে ডিস্টার্ব করতে আছে, আমি যদি পরীক্ষা দিতে যাই তো আমার এইভাবে ডিস্টার্ব করতে আছে, আমার কালকে টাইম দিয়েছে, আমার উঠেই লয়ে যাবো পরীক্ষা দিতে যাবো, উঠেই লয়ে যাবি শিক্ষা পরীক্ষার দিন উঠেই লয়ে যাবো। এখন তুমি কি করবা? তুমি একটা কাজ করো, আমার তো সবকিছুই তুমি লয়ে গেলা, সর্বনাশ করলা, তাহলে তুমি এখন কি করো? আমি এই ফোর্থ আমি তোমার কাছে আসবো। আমি কই না, আমি তো মামলা হয়ে যাবো, রাজনীতির মামলা খামো। পরকে সবকিছু আমি সমাধান করবো। ফেব্রুয়ারি মাসের 13 তারিখ ঘটনা, তখন আমার বলে কি পরীক্ষা দিয়ে আসতে শিক্ষা পরীক্ষা দিন, বলে যে রুবেল তুমি কো? তারপরে বললো কি আমি কই কেন সোনারগাঁ আছি, সোনারগাঁ তুমি কি আর আইসো, তোমার ফোন বন্ধ কা, তোমার ফোন বিজি ভাই, তুমি অন্য মেয়ের সাথে সম্পর্ক করো? আমি কই না, দেখো কার সাথে আমি সম্পর্ক না, কালে তুমি একটা কাজ করো আমার সাথে দেখা করো। আমি কোন জায়গায়? স্টানে আসো এখন এই মুহূর্তে। আমি কই না আমি আসতে পারবো না, আমার কাজ আছে। হ্যাঁ আমি কাজ করবো, তোমার ফোন বিজি কা, তুমি অন্য মেয়ের সাথে সম্পর্ক করো, বা কিছু তুমি আমার সাথে দেখা করো, তোমার সাথে ইমার্জেন্সি ভাবে কিছু কথা আছে ইমিডিয়েটলি ভাবে। আমি কই আমি আসবো না, তারপর আসছি স্টানে আসছি, তারপর বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে আসে, গরিত্যা 30,000 টাকা নিয়ে আসে, পরে বলে এই মুহূর্তে এখন তুমি আমার নিয়ে যাবা। আমি কই নিয়ে যাবো, আমার বিয়ে করতে হবে। আমি কিভাবে এটা সম্ভব? তোমার 5টা পরীক্ষা হয়েছে, আজকে পরীক্ষা দিয়ে আইসো, পরীক্ষা নয়তো আমার সাগর থইব না, সবাই ডিস্টার্ব করতে আছে, আমার ফ্যামিলি আমার বিয়ে দিয়ে দেবো। আমি তোমার ফ্যামিলি বিয়ে দিয়ে লোক আগে, তারপর তুমি আমার কাছে আইসো, পরে দিয়ে দিলে তো আর আসতে পারবো। তুমি আমার দেখো সর্বনাশ করি এত কিছু, তুমি আমার নিবা না? তুমি যদি না নাও, আমি এই যে স্টানে বিশ্ব রোডে যে বড় গাড়িগুলো বাস গাড়িগুলো জানা, আমি আত্মহত্যা করবো। এখন আমি কি করবো ভাই? আমি তো অনেক বিপদে পড়ে গেছি এই সময়। তারপর আমি আরো দুইটা থাপ্পড় মারি যে তুই ওই জায়গায় গেছিস কি লিগা, তোর আমি কইছি নিমু না, তুই ওই জায়গায় দিগায় অনেক খারাপ কথা বলি। আসার পরে টাইনে লই আইসি, পরে সাগর কি হয়েছে? সাগর অনেক ডিস্টার্ব করে। আমাকে সাগর কোন জায়গায় বাড়ি? আমাকে বাড়ির পাশেই বাবুশিয়া গ্রামের, আয় ডিস্টার্ব করতে আছে আর আমার ফ্যামিলি বিয়ে দেবে। আচ্ছা তোমার নিতে পারি একটা শর্তে। কি শর্ত? তুমি এই 30,000 টাকা তোমার বাড়িতে রাইখাও। পরে বলে কি আরে? আমি খুব রাইখাও, নয়তো নারী নির্যাতন মামলা খামু, আর তোমার যে টাকা নিয়েছে ওরের মামলা খামু, আমি দুইটা মামলা খামু একসাথে। পরে তো রাজি হয় না, হয় না, হয় না। তারপরে এক পর্যায়ে আমি সিএনজি ভাড়া করে দিই, পরে রাজি হয়েছি। আমি তার যে দেখলে যদি না আসতে দেয়, আমি তোর মনের ভিতরে যদি দেখে বাড়ির তাহলে তার আসতে দেবো না। তারপর ওই বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমার যদি না আসতে দেয়, আমি মক না তোমার দেখলে আসতে দেবো না, মানে তুমি বলবো যে আমি ওই বাসায় যাইতে আছি। পরে টাকা রাখিয়েছে, রাখে আবার মনে করে নয় আবার ফোন দিয়েছে যে রুবেল কই তুমি? আমি কই আমি তো স্টানে আসি। আমি তো ওই সময় মাথার ভিতরে আমার মনে করেন টেনশন ঢুকে গেছে যে ভাই আসবি, এখন যদি আমি লইয়া যাই আর ফ্যামিলি তো আমার ছাড়বো না। পরে আমি করলাম কি ওই সময় স্টান দিয়া পরে যাক যা আছে কপালে, আমি ওরে নিয়ে আইসি, নিয়ে আইসি টাকা যাত্রা বাড়ি। এখন কই লিয়ে যাবো? বাড়িতে যাবো না, বাড়িতে যেতে সমস্যা। পরে আসছি মালিবাগ, মালিবাগ মোড়ে আইসা মামার বাড়ি আছে খুলনা, নিজস্ব বাড়ি আছে। পরে বললাম কি কই দীপ্তি একটা কাজ করি, বল কি তোমার খুলনা নিয়ে যাই। পরে আচ্ছা ঠিক আছে, খুলনা কি আছে? মামা আছে খুলনা, নিয়ে গেলাম মামার ঘরের বাসায় উঠবো, তা তো রাগারেক করবো। তারপর হচ্ছে দুলাবাড়ির বাসায় ওইটা, তারপরে এখন আমার কাছে টাকা আসিল ওই সময় 5,500 টাকার মতো, আর কার ডিপিএস পরের দিনকে ভাঙছি যাওয়ার পরে। পরে দুলাবাই বললাম কি দুলাবাই আসতে আসি নাইটের গাড়িতে, পরে কি জন্য একটা কাজ আছে, আরো বললে যে একটা মেয়ে নিয়ে আসতে আসি। পরে আচ্ছা ঠিক আছে তুমি আইসো বড়ো। পরে গেছি দেখা যায় মেয়ে, পরে বলে ভাই এইভাবে সমস্যা হয়েছে, পরে এরই কোনো সমস্যা সমাধান আমি করবো, এবার রাত দিতে পারে পরে সমস্যা সমাধান আমি করবো, সমস্যা নাই, তুমি যখন লই আসো শালা তোর বিয়ে তো আমি পড়াই দিতে আসি। পরে কোর্ট মারিস হইলো পরের দিনকা। ওইদিকে ভাই আমার ওই যে যারে প্রথম যে আমার কাজে নেছে না, তার ফোন দিয়া বলে যে এইভাবে এইভাবে জানতে পারছে আমি লইয়া গেছি মাইয়া। পর ওরে ফোন দিয়ে নিয়া বলে যে আন্না ভাই সাউল জাউল তোমার সাথে কথা আছে, একটা কাজ দিবো তোমারে, এইভাবে মিথ্যা সিদ্ধা কইয়া নিয়া বাড়িতে আরে নিয়ে আটকাই ফেলে, আরে নিয়া মার দেয় হ্যারে নিয়া ঠিক আছে। হ্যাঁ তো অতএব কিছুই জানে না এডি, মানে হ্যাঁ অনেক অত্যাচার করে বাড়িতে নিয়ে, তুই সবকিছু জানো। তারপরে আমি ওর ফ্যামিলির কাছে ফোন দিই যে দীপ্তি আমার কাছে এসে পড়ছে। পর কে ভাই আর বোনে বলে সিনিকদা যে ভাই তুমি দীপ্তি নিয়ে আও, পরে বলছি তো বিয়ে হয়ে গেছে আমার সাথে ওর সাথে। পর কে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে আও, আমরা মাইনে নেব। তোমরা কই আছো? বলছি ময়মনসিংহে আছি। তুমি নিয়ে আও ময়মনসিংহ থেকে, তোমরা সত্যি কথা বলতো কই আছো? আমি সিটাঙ্গে আছি। পরকে এই সত্যি কথা বলেছি। পরে বলে আচ্ছা ঠিক আছে তোমরা নিয়ে আও, তোমরা আইয়ে পড়ো ভাই। অনেক কান্নাকাটি করে তারা। পরে কই দীপ্তির সাথে কথা বললেন, প্রথম তো আই পড়ছে, তখন ওই কথা বলে ওই সময় কান্না করে দিয়েছে যে আফু তোরা আমার মাফ করে দে, আমার তুমি যাচ্ছে ওই সময় গরম হয়ে গেছে, কান্না করে দিয়েছে, তাহলে বোঝে না তো আমি জোর করে ডান্সি ভাইয়া। তারপরে আর আমি একটা থাপ্পড় মারি। তারপরে যখন বিয়ে হয়েছে 3 দিন পরে ভাইয়া, বুঝছেন, বিয়ে হওয়ার পরে তারা ডিভি ফেটাই দেয়
আপনাদের এখানে
খুলনাতে।
খুলনাতে ডিবি পাঠাই মানে তখন আমি কোথায়? খুলনাতে,
খুলনাতে আসি। তখন ওই যে আমার সেটটা খোলা ছিল না, আইবি নাম্বার জেনে গেছে যে আমরা খুলনাতে আসি। তারপরে আমার বাড়িতে পুলিশ পাঠায়, বাড়িতে আমার মার কাছে।
মেয়ের বয়স কত ছিল? ইনফ্যাক্ট
ইনফ্যাক্ট বয়স 18-19 হইব।
18-19 হবে,
কিন্তু এবার পরীক্ষা দিতে আসে, এই জন্য বয়স 15 বছর।
আচ্ছা, পিছাই দিয়েছে ওরা?
জি, 15 বছর দিয়া তারপর নারী শিশু নির্যাতন মামলা দিতেছে, জিডি করে রাখছে। ওই সময় জিডি দিতেছে, জিডি করছে, ডিবির কাছে ইনফরমেশন দিতেছে, ডিবি মনে করে আমি যদি যাই এদিকে ডিবি যাই। তো আমি খুলনাতে 7 দিন আসালাম। দুলাভাই কইলো কি বাড়িতে পুলিশ গেছে, আমি বাড়িতে যোগাযোগ করি না, বাড়িতে একবার ফোন দিয়েছি যে বাড়িতে পুলিশ গেছে। তারপরে শুনলাম কি খুলনা আমার মামার বাড়িতে ডিবি আইছে, মামার দিয়ে আটকাইছে। আমি ওটি শুন না, আমি খুলনাতে মনে করেন রিটার্ন ব্যাক করছি কুয়াকাটা।
মানে আপনি তখন সোজা বাংলায় যেটা বলে দৌড়ের উপরে?
দৌড়ের উপরে কুয়াকাটা গেছি। কুয়াকাটা যে খালার বাড়িতে আসালাম 7 দিন। পরে দিত্য বলল কি আমরা এই জায়গায় শান্তি পাবো না, আমার বউ আমরা এদিকে চলে যাই। পরে ওই জায়গাতে রিটার্ন ব্যাক করলাম ময়মনসিংহে।
দীপ্তকে বিয়ে করার আগে আপনি 25টা মেয়ের সঙ্গে এই ধরনের কাজ করেছেন, তখন প্ল্যানিংই ছিল আপনি ভালো হয়ে যাবেন দীপ্তকে বিয়ে করার পর?
হ্যাঁ, দীপ্তকে প্ল্যান করছি যে আমি তো কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করি নাই, কিন্তু কথা ছিল যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করবো ওই মেয়েরকে আমি বিয়ে করবো।
তো আপনি সেটাই প্ল্যান করে দীপ্তকে বিয়ে করেছেন?
জি।
তারপরে কি হলো?
তারপরে আমি তখন কুয়াকাটা থেকে বরগুনে আসি, এক ফ্রেন্ডের ফোন দিয়ে যে আমার তো সমস্যা, আমি তো দীপ্তির বিয়ে করে ফেলাইছি, আমি একটা মেয়ের বিয়ে করে ফেলাইছি, ঠিক আছে এই সমস্যা, তো তবু বরগুনে চলে যায় গেলাম। আমি বরগুনে চলিয়া তারপর চলে গেছি ঘর, ওই জায়গায় আসলাম 3 দিন। ভাই ওই জায়গায় ডিবি,
ওখানে ডিবি,
ও জায়গায় ডিবি। আমি বলতে পারি না কিভাবে কি তারা জানতে পারছে আমার সেটার কারণে, মনে হয় আইবি নাম্বার জানিয়ে গেছে, ওই জায়গায় ডিবি। তারপর এইভাবে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ডিবি গেছে। তা লাস্ট মুহূর্তে আমি সিটিং এ আসলাম, 1-3 দিন ঘর সংসার করতে আসি, প্রতিদিন মনে করেন মানে এইটা ওইটা অর্জনক আনতে আসি, একসাথে থাকি, হারিফাতে লিখি নি,
সংসার তখন চলতেছে ভালোই,
সংসার ভালো চলতে আছে। ওই যে ফোনটা বন্ধ করে রাখছি এই কারণে ডিবি তো জানে না। লাস্ট পর্যায়ে এপ্রিল মাসের 21 তারিখ আমার এক টাইজার কন্ট্রাক্টর সিটিং এর ফোন দেয় যে ভাই আপনি কোথায়? আমি বাসায়। পর কয় ভাই কালকে কাজ করা লাগবে? আমি কই কাজ করবো কালকে, কাজ নাই। আচ্ছা ঠিক আছে ভাই কাজ করবো। পর কয় কোন কয় ভাই আমি আপনার বাসা কই? আমি আমার বাসা নতুন পড়া। কয় আমি আপনি কই আছেন? কয় আমি অক্সিজেন আছি, আমি আসতে আছি আপনার বাসার সামনে।
সব আপনার ফোন ট্র্যাক করে সব ডিবি ধরে ফেলে?
জি। আগে যে ওই টাইজ মিস্ত্রির ধরছে
খেলা এখন অন্যরকম ভাবে শুরু। দিস ইজ টেরিবল, রিয়েলি টেরিবল। আমরা এখানে বিরতি নেব, বিরতি নেবার পর্যায়ে আপনাদের সবাইকে বলতে চাই জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে যদি আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান, ইটস আ ভেরি এক্সক্লুসিভ এপিসোড, আমাদের এখানে আসতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। স্টে টিউনড।
Royal Tiger Dream presents KBSB Uncensored. Royal Tiger Dream presents KBSB Uncensored. Recharge yourself.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমাদের জেবিএসবি আনসেন্সর্ড পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/jbsbuncensored, which is JBSB UNCENSORED। লাইক দিয়ে দেবেন ওই পেজটিতে, তাহলে আপনি কানেক্টেড হয়ে যাবেন। আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড, রুবেলের জীবনের অপ্রিয় সত্য। ওকে রুবেল, আমরা যেখানটায় ছিলাম তারপর
ডিবিতে, তারপরে আমার
তারপরে
আমি বললাম, উনি বলল ভাই তাহলে আপনার বাসা কোন জায়গায়? আমি বলছি বাসা রতনপুরা। তারপর বলে যে আমি আমন বাজার আছি, এক মালিকের সাথে কথা বলছি, উনি টাইজের কাজ করাইবো, তাহলে আপনার কাজটা দেখাই দিয়ে যাবো, আর আপনি একটু সামনে আসেন কথা বলবো আপনার সাথে, চা খাবো। পরে আমি আমার ফ্রেন্ডা ফোন দিয়েছে ভাই একবার কত মিনিট লাগবে? 10 মিনিট। পরে আবার ফোন দিয়েছে 2 মিনিট পরে, ফ্রেন্ডটা খুলতে আসি। পরে আমার বউ বলে কি এত ইমার্জেন্সি ভাবে যে ফোন দেয়? দীপ্তি বললো যে কোন না কোনো কারণ হয়েছে, তুমি আজকে বাইরে যাইও না। আমার বলো ওইটা। পরে আমাকে কি আর বাইরে যাবো না? পরে উনি আবার ফোন দিয়েছে, পরে আবার ফোন দিয়েছে ভাই আসতেছি বলতে আসি। পরে পরে তুমি যাইও না, কি আর তুমি এত রাত্রে যাবা না, 10টা বাজে সময় তুমি যাইও না। আমি যাইতে আসে রাইতে আসি, যখন 3টা রাস্তার মরে গেছে যাই, ওনার ফোন দিতে আসি আমি যে শামিন ভাই আপনি কোথায়? পর কয় আমি ব্রিজের উপরে, তখন 5টা ডিবিতে এসে মনে করেন একজন এই জায়গায় দিয়া পিস্তল ঠেকাইতেছে, আর একজনের কোমর ধরছে এই জায়গায় দিয়া, আর একজন এই জায়গাতে ধরছে, আর একজনের কলার ধরছে, আর একজনের কাছে যদি ধর দাও তাহলে ধরে গুলি করে দেবো। আমি আমার ধরছেন কি লিগা? পরে ফেসবুকে ছবি স্যার আসলো, তো ওই সময় বাড়ি করছে, তারা ফেসবুক ছবি দেখায় মেয়েটা কই? আমি তো বুঝে ফেলেছি সময়। তারপরে বললো যে মেয়েটা কই? আমি বাসায়। বিয়ে করছিস না? আমি খাওয়া বিয়ে করছি, কিছু আছে বাসায় চল, লইয়া গেছি বাসায়। তারপরে বাসায় নেওয়ার পরে সে দীপ্তি তোমার বাড়িতে, তোমার বাড়ির তোমার আব্বুরা লোক পাঠাইছে আমাকে ধরে নেওয়ার জন্য। পরে কি আরে আমরা যাবো না, কে আইছে? পরে কই পুলিশ আইছে। পরে সালাম আলাইকুম দিলে, আসসালামু আলাইকুম। পরে বললো যে আপনার কি আরে আমার কাছে আসছেন? তোমাকে নিয়ে যাবো, আমরা যাবো না, আমি বিয়ে করছি যাওয়ার জন্য,
নাম হয়েছে সুয়েল, মানে চোখ দুইটা বিড়ালের চোখের মতো খাটো এতটুক,
আর দুলোভাই আমার দুই তিনটা থাপড় মারছে। তারপর ওই বলছে যে তোমরা আর কেউ মাইরো না, আমার স্বামী আর কেউ মাইরো না। পরে ভাই দেড়টা বাজে দেখলাম আমি গারদের ভিতর দিয়ে একটু ফাঁক আছে, দেখি আরে সিএ যদি করিয়া আরে নিয়ে যাইতে আছে। তখন আমি তো বুঝতে পারছি কিছু একটা হইব। তারপরে আমার দুইটা বাজে এসপি আইসে, এসপি আসার সময় আসামি নামায়। ওই সময় আমার এই গজেরিয়া থানা দিয়া আর একটা ছেলে আসিল সাথে, ওই ছেলেটাও আসামি আসিল। দুইজন আর কে মুন্সীগঞ্জ থানায় নিয়ে জেলে নিয়ে যেতে আছে। তারপর মুন্সীগঞ্জ গারদ এসে আমার বউর কাছে নাকি আমি পরে শুনতে পারছি, কিন্তু এখন বলি আমার বউর কাছে জিজ্ঞাসা করছে জজে যে এই ছেলে কি তোমার কিভাবে কিনেছে। পরে আমার বউবার বুদ্ধি করিয়া এই যে কোন মেয়েদের কাগজটা ছিল না ওইটা বুকের ভিতরে ঢুকাই রাখছিল, যেহেতু আর ফ্যামিলি না দেখতে যে না পারে, দেখলে তো কাগজটা নিয়ে যাইব। ওই বুদ্ধি করিয়া বুকের ভিতরে ঢুকাই রাখছিল। এখন ওই যে জজে বললো যে ছেলেটাকে তোমার জোর করে নিয়েছে, পরে কয় না হ্যাঁ আমার জোর করে নেয় না, হ্যাঁ আমি জোর করে নিয়েছি, হ্যাঁ আমার পরীক্ষা দিতে বলছে, আমি পরীক্ষা দিনে। তারপর আমি নানান ধরনের ভয়ভিত্তিক দেখাইয়া তার আমি লইয়া গেছি। তারপর আমরা বিয়ে শাদী করছি, দেখেন আমাদের বিয়ে হয়েছে, কোর্ট ম্যানেজার কাগজ দেখেন। তারপরে দেখাইছে, তারপর তো সবাই তো হতবাক যে তুই কেমনে এইভাবে কেমনে বুকের ভিতরে রাখলি আর কেমনে দেখাইলি এইভাবে করলি। পরে বলে যে তুমি কি মানসিক দিক দিয়ে সুস্থ, তোমার 10 মিনিট টাইম দিল, আমার 1 মিনিট টাইম দেওয়ার দরকার নাই। জিজ্ঞেস করতে আছে 1 মিনিট টাইম দেওয়ার দরকার নাই, আমি সব দিক দিয়ে সর্বশেষ সুস্থ আছি, আমার স্বামীর আমি জোর করে নিয়েছি এই পর্যন্ত আমি জানি, ঠিক আছে আমার স্বামীর কোনো দোষ নাই। তো আমার গার্ডের ভিতরে ঢুকাই দেয়, ঢুকাই দেয় আমার বাড়িতে কিছু জানে না, কোনো কিছু জানে না। তো তার মেয়ে তারা এইভাবে নিয়েছে, ওই সময় মামলা তো হয়ে গেছে আমার
স্বীকার করার পরও আপনাকে গার্ড নিল।
হ্যাঁ
কেন
নিয়েছে মামলা দিয়ে তো দিচ্ছে,
মামলার একটা সুরাহা তো
মামলা হয়তো তারা টাকা পয়সা খাওয়াইছে তাদের ডিবিদের। ওই জায়গায় আগে জিডি করে রাখছে নারী শিশু অপহরণ, তারপর আমি আসামি ধরার পর তো ওই জায়গায় মামলা হইব, তার আগে তো মামলা হয় না আসামি। আমার তো কোনো খোঁজ খবর আসিল না কেমনে কার না মামলা দিব, তারপর আমাকে ধরে আইন না। তারপরে মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতন, এই যে ওর বোনে ওর মামা আরো জোর করে উঠে লিয়ে গেছে। তারপর আমার জেলের ভিতরে দিয়ে দেয়, জেলের ভিতরে দিয়েছে কি ভাই আমি নাকি পাগল। ওই জায়গায় তিনটা রুম আছে, ধলেশ্বরী, মেঘনা, তারপর আর কি জানি আমার মনে নাই, জেলের ভিতরে আমি নাকি পাগল, পাগলের ভিতরে আমার দিয়েছে বুঝছেন, মানে এইটা ওরা সম্পূর্ণ চালাই করে দিয়েছে, আমি নাকি পাগল এভাবে একটা ই করিয়া আমার জেলে দিয়েছে। ভাই প্রতিদিন আমার তো আমি যাওয়ার পরে গা শরীরে জ্বর উঠছে, এত জ্বর মারিতেছে না, মায়ের কারণে অনেক জ্বর উঠে গেছে। জ্বর ওঠার পরে আমার এক ওই জায়গায় জেলের ভিতরে রহিম বেয়ে করিয়া হ্যাঁ আমার একটু ইটি করতো, মানে পানি দিত, মাথা ই করতো, আমি কিছু খাইতাম না, কিছু করতাম না। তো এক পর্যায়ে আমার বাড়ির কোনো যোগাযোগ ছিল 9 দিনে, তো আমি একটু সুস্থ, এই সময় সুস্থ হওয়ার পরে আমি এক পর্যায়ে কি আমি বাইসে থাকবো না, আমি গলায় ফাঁসি দেবো। তারপর আমি বাথরুমে যাই, আমার বাড়ির ফ্যামিলিও জানে না আমি জেলের ভিতরে আছি। পরে আমি কি করলাম, এরম টলের ভিতরে যাইয়া নিয়ে যে বড় বড় শিখ গুলো আছে না, পরে দেখতে সেটের ভিতরে যদি গামছা ফাঁসে ফাঁসি দেওয়া যায় তাহলে তো মানুষ মরে যায়। তারপর আমি ওই দিন দেখেছি একজনের ভিতরে আমার মেয়েটা আছে বুঝছেন, তারা আবার ডাকতেছে কি করস, আমাকে কিছু না, পরে আইসে বসে জায়গা দিয়া। পরে পরের দিনকার প্ল্যান যাইয়া রহিমের গামছা নিয়ে গেছি, নিয়া বাথরুমে গির দিছি, গির দিয়া পরে গলায় ফাঁস দিছি। উনি ওই যে আগে যেদিনকার আমি ওই জায়গাতে গেলাম না, উনি সন্দেহ করে লাইছে আমারে, পরে উনি আমার দিকে
গার্ড ছিল, সিকিউরিটি গার্ড,
জি
সিকিউরিটি গার্ড বুঝতে পারছে,
মানে উনি আসামি,
উনি আসামি প্লাস গার্ড,
গার্ড,
আচ্ছা
ঠিক আছে। ওনারা রাতে মানে একটা ওয়ার্ডে 70 জন 69 জন লোক আছে জেলের ভিতরে,
আচ্ছা
আর একটা ওয়ার্ডে এইভাবে 70 জন 69 জন লোক,
আচ্ছা।
তা ওনারা এইভাবে পাহারা দিত, ওনারা তো সাজাপ্রাপ্ত আসামি, ওনাদের ম্যাট বলে। তো উনি আমারে পরে আমি গলায় ফাঁস দিছি, ফাঁস দেওয়ার পরে আমি এরকম চুল দিছি, চুল দেওয়ার পরে উনি দরজা এইভাবে লাথি মারছে, লাথি মেরে ভেঙে ফেলাইছে। আর দরজার হাইট হয়েছে জেলে 6 ফিট, উনি দেখছে যে আমি কি করতে আসছি,
উনি বুঝতে পারছে যে ঘটনা কিছু একটা ঘটতেছে,
তারা দরজার হাইট হয়েছে 6 ফিট বুঝছেন, তাকাই দেখতেছে আমি গলায় ফাঁস দিছি। আর আইরে খুললা আমার জায়গায় ধরছে, আমার জায়গায় ধরার পরে স্বপ্নগুলো সবাই ডাকতেছে, রাত 1টা বাজে ঘটনা, ঠিক আছে ডাকতেছে যে এইভাবে হয়েছে, তার গলার গামছা খুলতে পারে নাই ওই সময়, এরপর কাটবো কাটতেও কিছু নাই, জেলখানার ভিতরে কিছু নাই। তারপরে আমার গলার এরকম টাইন নিয়ে ইয়ে ধরে গামছা, তারপরে অস্তে অস্তে খুলছে। তখন আমি তো মনে করছি তাইলে আমার তো এইভাবে কিছু একটা হইব, হয়তো জেলা সাহেবের কাছে বিচার দিলে আমার কেস্টমাইল নিয়ে আবার মারবো, যে আমি এইভাবে ফাঁস দিতে চাইছি কির জন্য।
আচ্ছা
তারপরে আমারে বলে, আমি তো আবার সবকিছু ওই সময় শুনতে পারি যে কিভাবে হয়েছে না হয়েছে তারা কি বলতে আছে। পরে আমি মানে ওই জায়গায় একটা ইয়ে ধরলাম যে আমার অসুস্থ বান্দর তৈব, নাহলে তো আমার মারবো, যে তুই সবাইরে বাজাবি গলায় ফাঁস দিয়া। তারপরে আমি অসুস্থ বান্দরছি, তারপরে বলতে আছে ওই কির জন্য গলায় ফাঁস দিতে আছে বা ই করতে আছে, এই সারদার বিচার দিচ্ছে জেলার সাহেব, জেলার দায়িত্বে, হ্যাঁ তার নাম রুবেল। পরের দিনকার কৃষ্ণ ভাই আমার ডাক দিচ্ছে, ডাক্তার ওই জায়গাতে বিচার হয় ডাকতেছে ডাক্তার পরে হয় বললো কি আচ্ছা তুমি যে কালকে যে ঘটনা ঘটলা করলা এগুলো সবাইকে আমাকেও এগুলো দোষারোপ করতা সব কি আর তোমার সমস্যা কি স্যার এইভাবে হয়েছে আমার আমি কিছু বলতে পারি না আমার লাইফ এইভাবে ঘটনা ঘটে গেছে আমার ফ্যামিলি কিছু জানে না বা কিছুই করে না তারপরে বলে তোমার ফ্যামিলির নাম্বার দাও আমি ফোন দিয়ে তার কথা বলি তারা এই জায়গায় আসতে বলি তারপর তারা নয় দিন পর জানতে পারছে কিন্তু তারাও আইসে তার পাঁচ দিন পরে কিন্তু তার ভিতরে ভাই আমার পাগলের ভিতরে দেশে পাগল একদিন পরে একদিন এক একটা পাগল পালাইতেছে আর এক একদিন পরই পাগলা ঘন্টা বাজায় পাগলা ঘন্টা বাজায় তীরের নাম ছবি সালমান খান তীরের নাম ছবিটা আছে না ওইভাবে পাগল সিস্টেম সব কটা ওইভাবে থাকে আমি এক কোনায় দিয়ে বসে থাকতাম তা কারারক্ষীর আইয়া যারা পাইতো তারই ফিটাই তো
অকারণেই ধামধুম করে পিটাতো
অকারণেই পাগল পলাই থাকতো যখন ঘন্টায় নামিল তো যে ফাইলে বইতো ফাইলে বইয়ে গুনতো এই ওয়ার্ডে কত লোক সম্পূর্ণ তারা টোটাল যোগ করতো সন্ধ্যার টাইমে তারা যোগ করে যখন নামিল তো তখনও পাগলা ঘন্টা বাজাইতো
পাগলা ঘন্টা বাজালে মানে হচ্ছে সবাইকে সতর্ক করা যায় সতর্ক
মানে পুরো যদি কেউ যদি ওই যে জেলের বাইরে থাকে মানে ওই যে রুমের
সবাইকে দ্রুত ভিতরে চলে আসার জন্য
হ্যাঁ দ্রুত ভিতরে চলে আসেন নাই তো মনে করেন যারে যে জায়গায় ফাইব ওই জায়গায় ফিটাইব যারে যে জায়গায় ফাইব তো আমি তো এটা বুঝি না ঠিক আছে তো আমি আবার ওই যে পাগল ফলাইছে একটা পাগল ফলাইছে যেন একজন নাই মনে করছে কি তারা ফলাই গেছে তাই পাগলটা আসলে বাথরুম ভিতরে হ্যাঁ বাথরুম ভিতরে ফরিয়ে রয়েছে মানে পাগল না মানে সাজা প্রাপ্ত আসামি তো মানে ফলাই টলাই যাইব যে কোনো একটা ইয়ে ধরছে তারপরে আমি আবার এক কোনায় দিয়ে বসে আছি তা আমার জায়গায় দুই তিনটা বাড়িতে আছে হ্যাঁ মনে করছে আমি পাগল পাগল তা আমি সিলে হল্লা করছি এইভাবে আমি আর কিছু করিনি তা আমি ওই জেলখানা যাওয়ার পরে আমি প্রতি পাঁচ সপ্তাহে নামাজ পড়তাম ভাই আর আল্লাহর কাছে কান্দতাম যে আমার লাইফ এইভাবে যে ঘটনা ঘটবে যে এতগুলো পাপ করছি বা করছি না করছি লাস্ট পর্যায়ে যেভাবে যে করছি এখন আমার ফ্যামিলিও দেখতে আসে না বা আল্লাহর কাছে আমি অনেক কান্নাকাটি করতেছি নামাজ পড়া
ওকে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে কারণ বিরতির সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 এফএম উইথ মি আরজে কিবরিয়া আমরা আবারও ফিরে আসব জেবিএসবি আনসেন্সর্ড এর একেবারে শেষ ভাগে স্টে টিউনড
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সর্ড রিচার্জ রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সর্ড রিচার্জ ইয়োরসেলফ
প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড রুবেলের জীবনের অপ্রিয় সত্য ওকে রুবেল আমরা যেখানটায় ছিলাম তারপর
তারপরে আমি এভাবে নামাজ পড়তে আসি প্রতিদিন একটা নামাজ আমি নিজ দিনা সব ওকে নামাজ পড়তে আসি আমি তারপরে পরদিনকার তার কাছে জিজ্ঞাসা করতে আসি যে স্যার আপনি কি ফোন দিয়েছিলেন ফোর কাহা ফোন দিয়েছে আসে নাই কেউ আমি কই না কেউ তো আসে নাই তাহলে কি করা যায় আবার ফোন দেবো তাহলে সমস্যা নেই তুমি নিশ্চিন্তে থাকো তারপরে আবার দুই দিন তিন দিন পরে পাগল ওইভাবে ফলাইতে আসে আর পাগলা ঘন্টি বাজাইতে আসে আর মায়ের আমি ওই জায়গায় যাইতে হয় না আমার কাছে টাকাও আসলো না যে ওয়ারটা কাটতে দেবো টাকাও আসলো না আর এরা ওই সিস্টেমে দেখছে যে পাগলের ভিতরে আমি নাকি পাগল এইভাবে এই সিস্টেমে তারা ভিতরে ঢুকাই দিয়েছে আমার আর ওইভাবে মারামারি শুরু হইতেছে প্রতিদিন রাত্র চব্বিশ ঘন্টা এইভাবে একদিন একদিন পরই মারামারি শুরু হয় তারপরে আমার বোনেরা আর আমার এক বড় ভাই আর আমার মা আসে আসার পর তারা অনেক কান্নাকাটি করে আমি কান্নাকাটি করি করার পরে তারা আমার টাকা দিয়ে যায় 2000 টাকা আর অনেক কিছু খাওয়া টাওয়া দিয়ে যায় ক্যান্টিন দিয়ে কিনি টি করে দিয়ে যায় তারপর আমি ওয়াট কাটে দিয়ে 1000 টাকা দিয়ে ওয়াট কাটে আমি অন্য জায়গায় যাই যাওয়ার পরে ওই জায়গাটা মোটামুটি ভালোই আসলাম তা মে মাসের 7 তারিখে 21 তারিখ হয়েছে আবার কোর্ট ওদিনকারে তা ওদিনকারে সবাই বললো কি মেয়ে স্টেটমেন্ট ভালো দিয়েছে তোর বউ তোর সাথে মিমিকি করে নাই তারা তো ফাইলিং করে এইভাবে করছে নারী শিশু নির্যাতন মামলা দিতেছে তাহলে তুই একটা কাজ কর তুই কোন টেনশন করিস না 21 তারিখ করে জামিন হয়ে যাবে
এটা কে বললো
বলছে আমার ওই ভিতরে দিয়ে বাইরে দিয়ে এক বড় ভাই হ্যাঁ আমার সাথে দেখা করতে হয়েছিল পরে আমি কই আচ্ছা ভাই তাহলে যা কিছু করার করেন আর আমার আরো কিছু টাকা দিয়ে যান আমার বুকের ভিতরে সমস্যা পরকা কি তোর মারছে আমি কই না পরে আর কাজ স্বীকার করবি টিভিতে এইভাবে অনেক কিছু করছে আমার বুকের ভিতরে সমস্যা আমি হারতে পারি না হারতে পারতাম না ওই সময় পরে এবার কইলাম কয় 1000 টাকা দিব আমি কই 5000 টাকা দিয়ে যাবো আমি কোনো অত টাকা লাগবো না আমি 2000 টাকা দিয়ে দেন পরে 2000 টাকা দিয়ে গেছে তারপরে আমার 21 তারিখ কোর্ট আমার কোর্টে নেয় নেওয়ার পরে আমি মনে করছি যে আমার বউ আইবে কোর্টে বুঝছেন কিন্তু আয় নাই আর নিয়ে আসে নাই কোর্টে
মানে ততদিনে ও জেলের বাইরে
হ্যাঁ জেলের বাইরে হয়তো বাইরে আর ফ্যামিলি আর যাবে ইতে নিয়ে গেছে জিম্মায় নিয়ে গেছে যে আমার মেয়ে আমরা জিম্মায় নিয়ে যেতে আসি
ওকে ওকে ঠিক আছে
পরে ম্যাজিস্ট্রেটে আমার উকিল ধরছে উকিলে এক উকিলে 80000 টাকা যে 21 তারিখ জামিন করে দেবে কন্ট্রাক্ট হয়েছে 80000 টাকা 80000 টাকা কই ফাইব আমার বাড়ির যে জায়গা জমি আছে সব বিক্রি করে ফেলাইব ভাই কইলে তোর জন্য সবকিছু বিক্রি করে ফেলাম তো তোর সারাই নেবো
আচ্ছা
তোর কাছে আসতাম ঠিক আছে সমস্যা নাই তুমি সেরে যেভাবে যা করো পরে বাড়ির জায়গা জমি বিক্রি করে ফেলাইছে।
বাড়ির জায়গা জমি বিক্রি করলো আপনার জন্য?
ঘরও বিক্রি করে ফেলাইছে।
মানে ভিটা যেটা আশ্রয় ছিল শেষ আশ্রয়। দেখুন, পাপ নাকি কাউকে ছাড়ে না। বলেন তারপর?
তারপরে ঘর বিক্রি করে রয়েছে আর বাড়ির পাঁচ কাঠা জায়গা বিক্রি করে রয়েছে। টোটাল 2,30,000 টাকা হয়। তারপর নিয়ে আইসে তা ওনার 80,000 টাকা প্রথম দিয়েছে 30,000 টাকা। এটা নিয়ে 30,000 টাকা দিয়েছে। উনি জামিন করতে পারলো না, উনি উকিল ভালো না। তারপর আমার এক বড় ভাই আছে আমার এলাকায়, মায়েরা বললো যে দেখ বাবা এইভাবে সমস্যা, আর তার একটা কোড আছে মে মাসে জুন মাসের 7 তারিখ, এইভাবে তো কান্নাকাটি করতে আছে, কি করা যায়? ওই উকিলের 30,000 টাকা দিয়েছে, উকিল তো ভালো না। তা আপনার এত টাকা দিয়েছেন কিসের জন্য? আপনার আমার আগে জানাইছেন। হ্যাঁ, নাম হয়েছে রবি শর্ণ। এবার রাজনীতি করে পরে হ্যাঁ মুন্সীগঞ্জ চাইছে বাড়িতে। আমার পরে একটা উকিল ধরছে সুভাষচন্দ্র নন্দী, ঠিক আছে, তার সাথে কন্ট্যাক্ট হয়েছে 50,000 টাকা।
আচ্ছা,
কিন্তু 50,000 টাকায় পারে নাই, লাস্ট মুহূর্তে হ্যাঁ চাইছে আরো 20,000 টাকা, 70,000 টাকা। 7 তারিখে আমার যখন কোর্ট, তার আগে 2 দিন আগে আমার শুনানি দিয়েছে 5 তারিখে, জুন মাসের 5 তারিখে শুনানি দিয়ে শুনানিতে আমার জামিন হয়ে গেছে, 70,000 টাকা লাগবে। ওই সময় জামিনে বের হয়ে যাই, কিন্তু আমার বোনের নামে আর মামার নামে অরেন বেরিয়েছে। কিন্তু আমার ডিবিতে তার কাছে অনেক টাকা দিয়েছে তারে, কিন্তু ফোনে যখন আমি ফোন দিই যে স্যার আপনি কোথায় আছেন, পরে বলে আসি বাবর স্যার স্টানে, পরে স্যার আপনার সাথে দেখা করবো, এইভাবে সমস্যা, আমি তো জামিনতে আইসি বাইরেছি জেলেতে, তাহলে কি তুমি কিছু বলবো? আমি কি স্যার আসা ফোনে বলার কিছু দরকার না, তুমি আসো সবার সঙ্গে কথা বলছি, পরকার লাগবে তো টাকা, এটা নাম করানোর জন্য টাকা লাগবো। তারপর কয় টাকা লাগবো? কয় 20,000 টাকার মতো। আমি কই স্যার এত তো পারবো না, আমার টাকা ভাই সবকিছু শেষ হয়ে গেছে, ঘর বাড়ি তো সব বিক্রি করে দিয়েছে আমার স্যার এমনের জন্য, সবকিছু সব শেষ হয়ে গেছে ভাই, আর কি করবো? তুমি আমার ছোট ভাই, তুমি আমার স্যার ডাকবা না, তুমি আমার ছোট ভাই, তাহলে আমার আর কিছু করার নাই, তোমার এই মামলায় কিছু হইব না, তোমার মামলার তাড়াতাড়ি ইয়া বাড়িয়ে দিব, বিচার বাড়িয়ে দিব। তারপরে ডিভোর্সে বলার পরে আমি কই স্যার যেভাবে হোক আমার বোনের নাম আর মামার নাম কাটতে হইবে, আমার বোন বিয়ে দিছি, ইন্টার পড়তে আছে, কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে, বোনের বাচ্চা কাচ্চা হইব, আর লাইফ আপনি বাঁচান, পরে আমি কিছু করবো রেডি। আমি গরিব মানুষ, হ্যাঁ বলে আমি গরিব মানুষ, ঠিক আছে আমি এটি পারবো না, আমার টাকা না হইলে বড় বড় স্যার আছে হাগু দিয়ে কি বলবো। পরে তার 15,000 টাকা দিই, তারপর 15,000 টাকার নাম করে নি, তারপর আরো 5,000 টাকা দিই, 20,000 টাকা নাম চাইছেন, 20,000 টাকা দিই রমজানের ভিতরে, তাও নাম করে না। তারপর আরো 5,000 টাকা
মানে আপনি জামিনে আছেন কিন্তু মামলাটা
তাকে দুইটার নাম কেটে দেবো, তারা তো অরেন্ট বেরিয়ে তাকে আবার অ্যারেস্ট করবো।
ও আচ্ছা আচ্ছা, ওই নামটা কাটতেছে না।
হ্যাঁ, তারপর আবার 5,000 টাকা দিই, টোটাল 25,000 টাকা দেওয়া হয়েছে এই পর্যন্ত, কিন্তু হ্যাঁ নাম কাটতে আসে না।
এখনো আপনি এই এই মামলার আসামি?
হ্যাঁ আমি আসামি, আমি তো জামিন। তারপরে আর কোন খোঁজ খবর পাই না, দিত্তির কোন খোঁজ খবর পাই না, অনেক জায়গায় যাই, সরফাতালি অগ্রামেও যাই, যাইয়া মনে করেন মানে ছদ্মবেশে আমি জিজ্ঞেস করি যে এই জায়গায় একটা মেয়ে একটা ছেলের সাথে পলাই গেছে, পরকা তুমি ছিল কিভাবে, মানে অগবাড়ি এই পারে আর আমি জিজ্ঞেস করি ওই পারে,
দীপ্তির। আচ্ছা, দীপ্তির খোঁজ খবর পান না তখন?
না না পাই না, কই আছে না আছে এখন মতো জানি না, কিন্তু জেলেতে বাইরে আমি অনেক খুঁজতে বেরিয়েছি যে কই আছে না আছে, আমার ফোনে একটা ফোন দেয় না কিছু না, তা আমি কই আছে না আছে অনেক পাগল মতো হয়ে গেছে, মনে যে জায়গায় যাই ভাই পাগল পুরা, কুমিল্লা যাই খুলনায় যাই, বললাম না ওই গতকালকে যে খুলনায় আমি কিভাবে গেছি খুলনা তাও বলতে পারি, খুলনায় গেছি, কুমিল্লা গেছি, চিটাগাং যাই, অরে লইয়া যে জায়গায় যে জায়গায় গেছি, মাজারে গেছি, মাজারে যে শপথ করছে যে আমার ছেলে কোনদিন যাইবো না। তো কিছুদিন আগে আমি এলাকায় যাই, যাওয়ার পরে একজন জিজ্ঞাসা করি যে আন্টি আপনার ওই জায়গায় একটা মেয়ে তো পালাই গেছিল, মেয়েটা কোন জায়গায়? পরে তুমি জানো কিভাবে? ওই মেয়ে ছেলেটা আমার বন্ধু, পরে আল্লাহ সেল্ডার তো জেলে দিয়েছে, আল্লাহ সেল্ডার যে বাঁচায় সেল্ডার কোনো দোষ নাই, আল্লাহ সেল্ডার শুনছি যে জেলে দিয়ে গেছে, আমি মানে কথা দিয়ে কথা লিখি ওই মেয়েটা কোন জায়গায় আছে? পরে বলে যে আর ফরিদপুর আর দুলাভাই বাড়ি আছে, ওই জায়গায় দিয়ে প্রতিদিন তালা মারি আটকাই রাখে, তারপর যখন খাইতে বাড়ি করে তখন খাইতে বাড়ি করে, এভাবে বলে। পরে এইগুলো জানার পরে আর কিছু জানে, আমার ফোন নাম্বার খোলা সবকিছু বলা, কিন্তু একটা ফোনও দিতে আসে নয় যেমন দেশ। পরে পরে কায় তুমি সেল্ডারে দেখতে যাও? আমাকে না দেখতে দিলে কায় দোয়া করে আল্লাহ সেল্ডার বাসায় যে সেল্ডার তো কোনো দোষ না, সেল্ডারে নাকি জোর করে নিয়ে গেছে মেয়েটার বাচ্চা কাছে হবে, তারা কি করলো তার ফ্যামিলিটা সেল্ডার কাছে দিয়ে দেতো
মেয়েটার বাচ্চা কাছে হবে, মানে কতদিন আগে ঘটনা
এটা? এই যে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ।
তার মানে সেই অর্থে তো আপনার যদি বাচ্চাটা যদি থেকে থাকে পেটে, তাহলে তো এখন মোটামুটি ভালো সময় চলে এসেছে, বাচ্চা ফেলে দিয়েছে,
তাহলে আর ফ্যামিলিটি রাখবো।
কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন? মেয়েটা তো এখন পর্যন্ত যোগাযোগ করেনি, রাখতেও তো পারে, না রাখার সম্ভাবনাটাই বেশি।
ওই যে মেডিকেল করাইছে, রাখে কোনো মেডিকেল টেস্ট করলে?
ওকে, আপনি এখনো তাকে খুঁজে যাচ্ছেন?
হ্যাঁ।
কি করেন আপনি এখন?
আমি এখন বর্তমানে টাইজ মিস্ত্রি।
খোঁজেন কিভাবে?
খুঁজি অগো এলাকায় যাই আমি রাত্রে পরে
কোন মানুষটাকে আমরা ঘৃণা করব, যে মানুষটা নিজের জিঘাংসার জন্য 25টা মেয়েকে এরকম বিপদের মুখে ঠেলে দিল, সেই মানুষটাকে, নাকি এই মানুষটাকে যে মানুষটা একটা ভালোবাসার খোঁজ পেয়ে সংসার করতে গিয়ে জেল খাটল, বাড়ি ঘরের পয়সা করে সব হারিয়ে দিয়ে এখনো তার বউকে খুঁজে বেড়াচ্ছে, সেই মানুষটাকে? এই জন্যই বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক। পরের লাইনটাই হচ্ছে যাহা বলিব সত্য বলিবার জন্য, মানুষেরই মাঝে সুর অসুর। এই মানুষের মধ্যেই অসম্ভব খারাপ মানুষ বিরাজ করে, এই মানুষের মধ্যেই ফেরেশতা বিরাজ করে, এই মানুষই কখনো কখনো দানব, এই মানুষই কখনো কখনো মহামানব। আমরা সিচুয়েশনে পড়ে আমরা বাধ্য হই আমাদের ভেতরের যে ক্রোধ, কাম, কামনা, বাসনা, যাতনা, সেগুলোকে জিঘাংসায় নিয়ে আসতে। মানুষ ছয়টা রিপু নিয়ে, এটা আমরা জানি, আমাদের পণ্ডিতরা আমাদেরকে শিখিয়েছেন, ছয়টা রিপু নিয়ে মানুষ। আমি হয়তো ছয়টা রিপু বলতে পারবো না, কাম, ক্রোধ, হিংসা, জিঘাংসা, এরকম মোট ছয়টা। কেউ যদি বলে যে ছয়টাকে ধ্বংস করে দিব, এই ছয়টাকে শেষ করে দিব ভালো মানুষ হবার জন্য, দ্যাট ইজ দ্য মোস্ট রং ওয়ার্ড বা সেন্টেন্স এভার। কোনো কিছুকে আসলে ধ্বংস করা যায় না, কোনো কিছুকে আসলে শেষ করে দেওয়া যায় না, না সেটা রাগ, না সেটা ক্ষোভ, না সেটা খারাপ ফিলিংস, না সেটা খারাপ বোধ। যেটা করা যায় পরিবর্তিত রূপ ধারণ করা যায়, এই যে কাম, ক্রোধ, রাগ, হ্যাঁ, লজ্জা, যেটাই বলি না কেন, যে ছয়টা রিপু, এই ছয়টা রিপু আপনি কখনোই ধ্বংস করতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন, এই ছয়টা রিপুকে আপনি শক্তিতে রূপান্তর করতে পারবেন ইন এ পজিটিভ সেন্স। সেটা যারা করতে পারে তারাই আসলে মানুষ, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য সেটা কষ্টসাধ্য। আজকে যেই ছেলেটি এখানে কনফেস করে গেল রুবেল, তার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটাই আমি তাকে করব। তার আগে আমি যেটা বলতে চাই, যারা এখানে কনফেস করতে আসেন অত্যন্ত সাহস নিয়ে আসেন, ভৎসনা আপনাদের অনেক অনেক বেশি, লাঞ্ছনা, ত্যক্ত বাক্য, ইনফ্যাক্ট কখনো কখনো অভিশাপ, এসব নিয়ে ফিরে যান। কিন্তু প্রত্যেকের মধ্যেই একটা রুবেল বাস করে, কেউ সেটা এক্সপোজ করতে পারে, কেউ সেটা এক্সপোজ করতে পারে না। যাতে করে আপনি এক্সপোজ না করেন সেজন্যই রুবেলদেরকে এখানে নিয়ে আসা হয়, কারণ আজকের এই অপ্রিয় সত্যটি জানার পরে হয়তো এর চাইতেও ভয়াবহ একজন রুবেল আজকে থেমে যাবেন, এতে করে সমাজ উপকৃত হবে। এবং যদি সেটা হয় তাহলে আমরা বলবো যে জেবিএসবি আনসেন্সর্ড কিংবা যাহা বলিব সত্য বলিব সাকসেস। রুবেল কেন আসছেন, শেষ প্রশ্ন আপনার কাছে।
আমি আসছি ভাই, আরেকটা কথা তো ভুলে গেছি।
জি বলেন।
এই লাস্ট 10 দিন আগে আমি একটা ডিভোর্সের কাগজ পাই।
ডিভোর্সের কাগজ পেয়েছেন? আপনি জানেন না আপনার ওয়াইফ সেটা ইচ্ছাকৃত ভাবে করেছে?
ওর হাতের লেখা না, আমি তো ওর হাতের লেখাটা চিনি, কিন্তু ওই যে
এমনও হতে পারে যে ওর পাপের শাস্তি সারাটা জীবন ওই মেয়েটাকে খুঁজে যাবে, কোনোদিন হয়তো মেয়েটাকে দেখতে পাবে না। অথবা ধরেন এমনও হতে পারে ও সারাটা জীবন ব্যাচেলর থাকলো, শেষ বয়সে গিয়ে সত্যি সত্যি একদিন মেয়েটাকে খুঁজে পেল, এবং তখন মেয়েটার একটা সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, মেয়েটা অন্যরকম একটা মানুষ, এবং ওই মেয়েটা তখন তাকে ফিরিয়ে দিল, বলল যে না, এখন তো অনেক দূর আমি পথ হেঁটে এসেছি, এখন তো তুমি চাইলে আর সম্ভব না। এই জীবনটা আসলে কোন জীবন? অথবা এমন কিছুই হবে না, হয়তো উল্টোটাও হবে, রুবেল ভুলে যাবে মেয়েটাকে, সে একটা নতুন করে সংসার করার চেষ্টা করবে, মেয়েটাই হয়তো বা রুবেলের ভূমিকায় কোনো একদিন আসবে, তখন হয়তো রুবেল তাকে ফিরিয়ে দিবে। এই যে অমীমাংসিত একটা সম্পর্ক, এটাই সবচেয়ে বড় শাস্তি। প্রশ্নের উত্তরটা চাই, কেন আসলাম?
আসলে আমি সবকিছু নিজের ভুল স্বীকার করার জন্য, এই জায়গায় ভুল স্বীকার করে আমি চাই না যে আমি জীবনে আর কোনো পাপ কাজ করতে।
আপনি যে মেয়েটার জন্য আজকে এত বড় প্রতিশোধ নিলেন এতগুলো মেয়ের প্রতি, এটা কি উচিত হয়েছে?
এই কারণে আমার এই জায়গায় আসা, যে আমার পাপ
করা। আপনার মতো অনেকেই কাজটা করেন।
জি করে।
আমি যাহা বলবো সত্য বলবো, তো অনেক গেস্ট পেয়েছে এরকম, প্রচারও করেছে যে একজন মানুষের ভুল পুরো মানব জাতির উপর চাপায় না, একটা মেয়ে ভুল করছে মানে সব মেয়ের উপর সেটা।
তার আগের রবিবার যে দত্তা বাড়িতে যে হ্যাঁ এলো না, যে বলল যে একটা মেয়ের সম্পর্ক করছে বা হ্যাঁ বিলেট নিয়ে ই করতে আছে,
রাইট? এটা কি উচিত? আপনি তো আপনার নিজের জীবন থেকে কি পেলেন, কি শিখলেন?
আমি আমি কিন্তু দেখেন এই যে ভালো হয়ে গেছি, তারপরও পাঁচাত্তর নামাজ পড়ি, কিন্তু এই যে আমি তার লিয়ে সংসার করতে আসি চাইছি, কিন্তু আল্লাহ এটাও দিল না আমারে, তাই আমি কোন জায়গায় যাবো?
আল্লাহ আপনাকে এখনো পাপের শাস্তি দেয়নি, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ প্রত্যেকটা মানুষকেই অনেক বেশি ভালোবাসেন। একটা পাপের যে শাস্তি সেটা দিলেই তো আপনার কয়েক জনম আপনাকে মানে ভয়াবহ রকম অবস্থার মধ্যে থাকার কথা, এত কিছুর পরেও যে আপনি আল্লাহর দুনিয়াতে নিঃশ্বাস নিতে পারছেন, এটাই তো আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় গিফট।
আর আমি তো আমার লাইফ আর কার বিয়ে করতে পারবো না।
সেটা একটা অমীমাংসিত সত্য, এবং সেই অমীমাংসিত সত্য আসলে কোন দিকে মোড় নেয় সেটাও একটা কঠিন সত্য। সব সত্যই নিজের জীবনকে সুন্দর করুক, সত্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রত্যেকের জীবন, সত্যের খাঁটি আগুনে পুড়ে আমরা সত্যিকার অর্থে মানুষ হই। একটা কথা যেন সবসময় মনে রাখি, একবার যে অপরাধ করে তাকে সারা জীবনের জন্য আমরা যেন ব্লক করে না দিই, কারণ ওই অপরাধী হয়তোবা এমন কিছু করবে যেটা আপনার সারাটা জীবনের থটকে চেঞ্জ করে দেবে, ইন এ পজিটিভ সেন্স পুরো সোসাইটিটাকে হয়তো ভালো কিছু দেবে। সুতরাং যিনি অপরাধ করেন তাকে ঘৃণা করবেন না, বরং তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস কেবিএসবি আনসেন্সরড। রিচার্জ ইয়োরসেলফ এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।